বেশি দেরি হওয়ার আগে আপনার কানকে বাঁচান, কান শুনুন এবিসি রেডিও 89.2 FM.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া। বুধবারের এই রাতে, যদিও বৃহস্পতিবার পড়ে যায়, আপনাদের সবাইকে সবসময় এই সময়টিতে ওয়েলকাম করি। বিগত প্রায় 216 পর্ব আমরা একইভাবে আপনাদেরকে ওয়েলকাম করেছি এবং আমরা খুব এটাকে কি বলবো, ভালো লাগা নিয়ে বলতে পারি যে আজ পর্যন্ত হ্যালো 8920 একটা এপিসোডও রিপিট হয়নি, মানে পুনঃপ্রচার করা হয়নি। অর্থাৎ এই অনুষ্ঠানের কন্টেন্ট এত বেশি যে আমাদের কখনোই রিপিটের কাছাকাছি এটা যেতে হয়নি। তবে কিছু কিছু পর্ব আছে যেগুলো আসলে রিপিট করার মতো, সেটা আসলে যেহেতু ইন্টারনেটে দেয়া থাকে অনুষ্ঠানটি, দেশের যে কোনো প্রান্ত থেকে এটি শোনা যায়, সে অর্থে যারা বারবার শুনতে চান তারা ওখান থেকে ডাউনলোড করে শুনবেন। আমাদের অনুষ্ঠানের ডাউনলোড করার ওয়েবসাইটটি হচ্ছে এবিসি রেডিওর ওয়েবসাইট এবং সেটার ঠিকানা হচ্ছে www.abcradiobd.fm। ওখানে সংগ্রহশালাতে গিয়ে আপনি এবিসি রেডিওর হ্যালো 8920 সহ অন্যান্য অনুষ্ঠানগুলো ওখান থেকে ডাউনলোড করতে পারেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে কে রয়েছেন আজকের জীবনের গল্প বলার জন্য, প্রথমে তার সঙ্গে একটু পরিচিত হতে চাই। আপনার নামটা একটু বলবেন?
আমি তন্ময় হাসান ইমন।
তন্ময় হাসান ইমন,
জি।
তার মানে আপনার ডাক নাম হচ্ছে ইমন,
জি।
ওকে, ইমন বর্তমানে বয়স কত?
25।
আপনার জন্মজেলা?
জন্মজেলা ঢাকা, জয়দেবপুর।
ঢাকা জয়দেবপুরে। যাদবপুর মানে যাদবপুরটা কি ঢাকা বলে নাকি?
এটা বর্তমানে তো ঢাকার আওতায় চলে আসছে, আগে তো এটা ছিল না।
আগে কোথায়, কোন জেলার আওতায় ছিল?
আগে তো সেটা
গাজীপুর,
গাজীপুর ছিল।
আচ্ছা, যাই হোক, জয়দেবপুর কোন জায়গায় বা কার আওতে চলে আসছে, দ্যাট ইজ নট মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট উনি ঢাকারই বাসিন্দা এবং ঢাকাতেই বড় হয়েছেন। ঢাকাতেই তো শৈশব কেটেছে?
জি, আমি শৈশব এবং এখন পর্যন্ত পুরান ঢাকার পুস্তকালয়ে আমি থাকি।
পুরান ঢাকার পুস্তকালয়ে আছেন বর্তমানে। 25 বছরের ইমন আজকে তার জীবনের যে গল্প, সে গল্প আপনাদের সামনে তুলে ধরবেন। ইমন, আমরা চাই আপনি একেবারে মন খুলে, দিল খুলে আপনার কথাগুলো বলেন, হ্যাঁ, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে শুরু করুন।
জি, আমি, আমার জন্ম হচ্ছে গাজীপুরে। তো আমরা, আমি আমার বাবার বড় ছেলে, আমি, আমরা এক ভাই দুই বোন, দুটা বোন আমার ছোট।
জি,
তো আমি প্রথম থেকে যেটা দেখছি সেটা হচ্ছে আমার বাবা ছিল বাংলাদেশ যত ট্রাক সমিতি ছিল, ট্রাক সমিতির ম্যানেজার ছিল আমার বাবা।
ও, ওকে, ওকে।
ওখান থেকে থাকার পরে টুকটাক করে আস্তে আস্তে বড় হওয়া। ছোটবেলা আমার যখন প্রথম জন্মদিন তখনও ছিল অনেক আনন্দের সময়। তো এই তো টুকটুক করে আস্তে আস্তে বেড়ে ওঠা। তো আমি পড়ালেখা করেছি হচ্ছে আমাদের এলাকায় বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চ বিদ্যালয় নামে একটা স্কুল আছে, সেটায় আমি পড়াশোনা করেছি। তো ওখান থেকে আমার আস্তে আস্তে বেড়ে ওঠা।
আপনি কি পরিবারের সবচেয়ে বড় ছেলে?
আমি পরিবারের সবচেয়ে বড় ছেলে এবং আমার বাবা আমাকে এত আদর করে, কারণ হচ্ছে আমার বাবা যেদিন 39 দিন বয়স আমার বাবা, সেদিন আমার বাবার, মানে আমার দাদা মারা যায়, সেখান থেকে আমার, মানে ওই ক্ষেত্রে আমার বাবা আমাকে বাবা বলে এবং সেখান থেকে আমার বাবা আমার কোনোদিন, মানে কোনো কাজে বাধা দেয়নি।
আচ্ছা আচ্ছা।
তো আমি এইভাবে চলতে থাকে জীবন। তো আমার স্কুল লাইফের আরেকটা ঘটনা হচ্ছে, তো আমার তো কোনোদিন তো সার জুতো পরাইতে পারলো না। তো আমার একদিন শখ জাগলো যে টিভিতে দেখি ফুটবল খেলোয়াড়রা মানে বিভিন্ন ব্র্যান্ডের মানে জুতো, অনেক সুন্দর সুন্দর জুতো ইউজ করে। তো আমার শখ জাগলো যে আমি কেন না। তো ঠিক আছে, আমার একটা মানে রিলেটিভের মাধ্যমে আমি বাইরে থেকে একটা জুতো এনে তো পরছি। পরার পরে সেদিন আমার, ও আমার একটা সাথে সাথে একটা সাদা রঙের একটা শার্টও গিফট করছে। তো আমি চিন্তা করলাম আজকে এটা পরে স্কুলে যাই, কিন্তু ওইটাও সাদা, আমার স্কুল ড্রেসও সাদা, কিন্তু স্কুল ড্রেস সাদা থাকলে স্কুল ড্রেস হচ্ছে ফুল সাদা, আর আমার ওই শার্টটা ছিল মানে হাতার, মানে মানে শার্টের যে হাতা সেখানে মানে ব্লু কালার কিছু মানে স্টেপ ছিল। তো আমি তো সেই একটা ভাবসাব নিয়ে ক্লাসে গেলাম। তো সেদিন হচ্ছে মানে আমাদের রেজাল্টের দিন। তো রেজাল্ট আনতে গেছি, তো আমার রোল দলে কল করলো আমাদের ওই সেম অফিসার,
আচ্ছা,
যেখানে বাঘের বয়স সেখানে রাত পোহায়, তো কিছু করার নাই, ডাক দিল। তো আমি আস্তে আস্তে হাইটা গেলাম। তো আমার বলতেছে এটা কি? আমি বলতেছি স্যার এটা কি, মানে এটা তো স্কুল ড্রেস। বলে এটা স্কুল ড্রেস। তো 64টা স্টুডেন্টের সামনে উনি আমার শার্ট ধরে টান দিয়ে সম্পূর্ণ আমার শার্টটা ছিঁড়ে ফেলায় 64 রেস্টুরেন্টের সামনে। তো আমার তো তখন মানে মাথাটা নষ্ট যে স্যার কি করলো। তারপর এই বিষয় নিয়ে পরে আমার পায়ের দিকে তাকাইলো, দেখলো জুতাও নেই। পরে আমার পকেট চেক করলো, আমি তখন থেকে ফোন ইউজ করি, পকেট চেক করার পরে পরে দেখলো পকেটে ফোন। পরে আমার মানে বাসায় ফোন করলো যে ইমনের গার্জেনকে, পরে আসলো, আসার পরে বলতেছে যে স্যার ও কি করছে। পরে বললো এই ঘটনা এরকম হলে তো স্টুডেন্ট রাখা সম্ভব না বা কি। তো অনেক রিকোয়েস্ট টিকোয়েস্ট করলো বা কমিটিতে আমাদের লোকজন ছিল, সেক্ষেত্রে আমাকে টিসি দেওয়া হয় নাই। তো মানে দেওয়ার একটা কথা ছিল, মোটামুটি অনেক দুষ্ট ছিলাম। তো তারপরে বললো যে আচ্ছা শার্ট নাও, ইয়ে করেছে কিন্তু জুতা কি? তো স্যার বললো, আমার মা বললো স্যার ও জুতা কি করে পরবে, ওর তো কোনো ওয়ে নেই। কেন ওর পায়ে তো কোনো জুতা নেই, তখন স্যারও রাগ করলো যে কি একটা স্টুডেন্ট এমনি এত বেয়াদব, তার আবার আজব একটা ঘটনা, ওর নাকি পায়ে জুতাও নেই। পরে মানে আমি স্যার এতটা বিরক্ত করে ফেলছি যে স্যার এক সময় আমার পড়াই ধরতো না, মানে স্টুডেন্ট 64টা স্টুডেন্ট 63 জনকে পড়া ধরবো, আমার বেলা আসলে আমার চারিদিকে তাকায় বলতো কি হয়েছে বুঝছি তুই বস। তা আমিও সেটা নিয়ে একটু ভাবসাব নিতাম যে স্যারের সাথে আমার ভালো সম্পর্ক, আসলে তো স্যার মন থেকে আমার পছন্দ করে না। তো এমনি করে চলে আসলো টুকটুক করে জীবন। তো আমি যখন HSC পরীক্ষা দিব তখন টেস্ট পরীক্ষা চলে আসলো। টেস্ট পরীক্ষার সময় যেহেতু এত আড্ডা চাড্ডা করি, দেখা যায় রাত 12:30-11 বাজে বাসায় ঢুকি, আর আমার টিচার যারা ছিল বাসার টিচার, আমার একটা টিচার ছিল নাম উজ্জ্বল স্যার, ওনারে কি করতাম মানে উনি তো আমারে সকাল 6 বাজে আসতো পাইতো না, কারণ আমি এই মানে আজান দিলেই ঘর থেকে বেরোনার পাই তারা শুরু করতাম। তো উনি সকাল 6টায় আসতো পাই নাই, 12টায় আসতো পাই নাই, কিন্তু ওনার কথা হচ্ছে মানে আমি কত বড় ফাজিল, মানে উনি তার থেকে এক ডিগ্রি উপরে থাকার চেষ্টা করতো। এক সময় আমি চিন্তা করলাম যে না, রাত্রে 9টা বাজে ঘরে ঢুকলে তাও স্যার পড়ায়, আমি আজকে ঘরে যাবো না। তো আমি সেই রাতে সেরকম আড্ডা টাড্ডা করে রাত 11:35 ঘরে ঢুকছে, আমি তো সেই ভাবচা খাওয়া দাওয়া করে রিল্যাক্স মুডে কানে হেডফোন ঘুমানোর চেষ্টা। ঠিক 12টা বাজে কলিং বিলে চাপ, কে 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 গেট খুললাম, তার আমার দেখে বলতেছে আসসালাম আলাইকুম স্যার, আমি তো আপনার অনেকদিন ধরে খুঁজতেছি, আমি দেখা করতে আসলাম। তো এরকম ছিল আমার ঘটনা,
বুঝতে পারছি আপনি ভয়াবহ রকমের দুষ্ট
ছিলেন, ভয়াবহ রকম দুষ্ট ছিলেন। তো আমার টেস্ট পরীক্ষা চলে আসে, তো টেস্ট পরীক্ষায় অঙ্কে সোজাসুজি 13। তো আমার তো পরীক্ষা দিতে দিব না, কারণ এরকম স্টুডেন্ট, যেহেতু আমার শুরু থেকে পড়ালেখার প্রতি তেমন কোন ইচ্ছা ছিল না। টেস্ট পরীক্ষা ফেল করলাম, পরে যেহেতু আমার পাশাপাশি অনেকেই অনেকের সুযোগ দেওয়া হলো, তো ওই চান্সে ভাগ্য গুণে আর কি আমিও সুযোগটা পাইলাম যে না পরীক্ষা দিই। দ্বিতীয়বার পরীক্ষা দিলাম, তাও কন্ডিশন খুব বেশি ভালো না, একবারে কাটায় কাটায় পাশ। তো 2008 সালে আমি SSC কমপ্লিট করছি, তো কাটায় কাটায় পাশ। স্যার যা বললাম, স্যার আমি তো পাশ করছি। বাবা রে, আমি চাই অন্তত তোর মতো স্টুডেন্ট এই স্কুল থেকে চলে যাক। কেন স্যার? তুই থাকলে আমার মানে মেন্টালি সমস্যা হয়ে যাবো, তোরে গাইড দিতে দিতে আমি অন্য কোনো স্টুডেন্টের মানে খবর রাখতে পারতেছি না। চিন্তা করলাম স্যার এই কথাটা বললো, তো যা পড়ালেখা শুরু করলাম বাসায়, যে 3 মাস কোনো কথা নেই, ফোন অফ, কোন ফ্রেন্ড সার্কেলের সাথে তেমন কোন আড্ডা নেই, একবারে পড়ালেখা। মানে আমার মনে একটা জিদ চেপে গেল যে আমি কি এতটাই খারাপ। তো জিদ চেপে গেল, মানে পরীক্ষা দেওয়া শুরু করলাম। তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ 3 মাস পরে রেজাল্ট আসার পরে আমার পয়েন্ট আসলো 3.63। তো 3.63 আমি তো মানে আমার নিজের ভিতরে কনফিডেন্স যে পাশ করবো, আবার নিজের ভিতর থেকে আরেকজন বলতেছে তুই যে ফাজিল, ধরা ধরা সম্ভব না। কি করবো, মসজিদে যা বৈশা আছে, আমি স্যারের ফোন দিতেছি, স্যার আমি পাশ করছি, আপনি আমার জানায়েন। তো স্যার বলতেছে তুই কই? আমি বলতে স্যার আমি মসজিদে। কয় ও সারা জীবন ঘুরছো এদিক ওদিকে, এখন বিপদে পড়ে আল্লাহর নামে? আমি কই স্যার একটু অন্তত আমার বিপদের সময় আমার সাথে মস্কার করেন না। পরে বললো ওকে ঠিক আছে। পরে কিছুক্ষণ পরে স্যার আমার রেজাল্টটা কনফার্ম করলো, মানে অফিসার অন্য একটা স্যার, যেহেতু আমি অনেকে মানে দুষ্ট ছিলাম বিদে অনেকে আমার চিনত আর অনেকে আমার আদরও করতো।
আচ্ছা,
তো আমি আমার যে স্যার, তো যে স্যারটা আমি সবচেয়ে বেশি জ্বালাইছি, ওনার যা বললাম স্যার আমি তো পাশ করছি, স্যার উইঠা আলহামদুলিল্লাহ বলে একটা মোনাজাত করলাম। তাহলে স্যার এটা কি করলেন? বলতেছে আমি এতটাই খুশি। আমি কেন? অন্তত কালকে থেকে তোর মতো বান্দরের চেহারাটা আমার দেখতে।
This really happened in your life? এটা কি সত্যি ঘটেছিল?
জি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল জানে যে আমি কি পরিমাণ ফাজিল ছিলাম।
ওকে ওকে, ভেরি ইন্টারেস্টিং, বলুন তারপর।
মানে আমি তো ওখান থেকে তো চিন্তা করলাম যে স্কুল লাইফ তো শেষে, আমি তো কলেজে উঠছি, একটু বড় বড় ভাব, তো স্কুলের মধ্যে ঘোরাঘুরি করতে আসি। ক্লাস 9 যখন থাকি তখন আমার সাথে একটা মেয়ের মানে পরিচয় ছিল, ক্লাস 9 থাকা অবস্থায়। তো ওর সাথে পরিচয়টা কি মানে ফ্রেন্ড সার্কেলের সাথে বাজি দুইরা। বাজি কেমন? তো ওরা বলতেছে যে আমি এটার নাম বলবো না, তো বলতেছে যে মেয়েটা তো সুন্দর, কারোর সাথে কথা বলে না, তো তুই একটু দেখ। আমি বলছি ওকে ঠিক আছে হয়ে যাবে। তো 3-4 দিন ঘুরলাম, হয় না। তো একদিন কি করছি, রাতে বেলা কারেন্ট নেই, তো গেছি কলোনিতে, গেছি যার পর দেখতেছি মেয়েটা হাঁটাহাঁটি করতেছে, মানে ওর যে বাসা ছিল আমাদের স্কুল এরিয়ার একটু বাইরে, ও হাঁটাহাঁটি করতেছে, মানে রাত্রেবেলা কারেন্ট নাই, অন্ধকারে, যেহেতু একটু নিরাপদ এরিয়া এক হিসাবে, বাইরের লোক বেশি ঢুকতে দেয় না, তো ঢুকে হাঁটাহাঁটি করতেছে। তো আমি কি করছি, এক বিল্ডিং এর চিপায় ঢুকা, মানে আমি ওর দূর থেকে দেখছি, দেখার পরে আমি ওর নোট করছি, নোট করে আমি বিল্ডিং এর চিপায় গেছি, মানে হঠাৎ করে ওর পিছন থেকে ডাক দিছি। ডাক দেওয়ার পরে আমি এই পরিমাণ ফাজিল ছিলাম, আমি ওর গলা চেপা ধরছি, গলা চেপা ধরে আমি বলতেছি যে তুই কি এই স্কুলের স্টুডেন্ট? যদি তুই যদি এই স্কুলে পড়তে চাস তাহলে তুই আমার সাথে সম্পর্ক রাখতে হইব। পরে মানে ও মানে আমি এই পরিমাণ পাগল ছিলাম। তো সেই থেকে প্রেম, তো আমি তো মানে সেই একটা পার্ট যে না দেখ 3 দিনের মধ্যে প্রেম করছি। তো একটা মজার ঘটনা হচ্ছে, আমি মেয়েটার চিঠি মানে চিঠি দিতাম, মেয়েটা তখন ফোন ছিল না, আমি তখন চিঠি দিতাম, হচ্ছে এক একটা চিঠি ছিল 22 পৃষ্ঠা 23 পৃষ্ঠা 24 পৃষ্ঠা
কি লিখতেন আপনি এইসব
মানে
গরুর রচনা
গরুর রচনা না গরুর রচনা পাখির রচনা নদীর রচনা মানে যা বলেন মানে আমার মনে চাইছে আমি এখন গোসল করে আসছি আমি লিখছি যে আমি এখন গোসল করে আসছি তোমার কথা হঠাৎ মনে পড়ছে একটা লাইন লিখলাম আবার স্টপ করে দিলাম আবার তিন দিন পরে মনে পড়ছে একটা লিখছি তো আমি এই চিঠিগুলো পাঠাইতাম আবার আমার অন্য একটা ফ্রেন্ডের মাধ্যমে তো একদিন ওর ওই চিঠি দিতে দিতে একদিন একটা সর্বোচ্চ আমার লাইফে আমি চিঠি দিয়েছি 32 পৃষ্ঠা তো সেটা পাওয়ার পরে ও আমার ডাক দিছে পিছন থেকে ডাক দিয়ে দেয় মনে দিকে এসো আমি গেলাম কি সমস্যা কি এত রাগারাগি করতেছে বলতেছে এরপর থেকে আমার যদি তুমি কোন চিঠি দাও তাহলে পাশাপাশি একটা জিনিস দেবে আমি বলি কি বলতেছে এক লিটার একটা কোক না দিলে তোমার খবর আছে কারণ তোমার চিঠি পড়তে পড়তে আমার গলা এই পরিমাণ শুকায় যায় যে এছাড়া আমার কোনো উপায় নেই আমি ছিলাম ওই ওই পরিমাণ দুষ্ট তো ক্লাস মানে ইসের পরে
এটা আসলে আপনার এক ধরনের লাভ ছিল বলবো না কারণ এটা জেদের বশবর্তী হয়ে জাস্ট খালি
বন্ধুদের সাথে মানে একটা মানে ফান করার জন্য এটা করা হয়েছে আর কি আমার লাইফে তো এমনি করে চলে যায় দিন তো এক সময় কলেজে ভর্তি হই আর স্কুল লাইফ ত্যাগ করার পরে ওই মেয়েটার সাথে আমার রিলেশন ছিল না কারণ ও আমার মনে কোনোদিন ছিলই না যেটা ছিল সেটা শুধুই মাত্র একটা ফান তো কলেজে চলে আসি তো কলেজ লাইফে চলে আসার পরে 2008 সালে পাশ করার পরে তো আমি যখন মানে ধানমন্ডি আইডিয়াল কলেজে ভর্তি হই ভাই আইডিয়াল কলেজ তো না আইডিয়াল কলেজে একটা স্যার ছিল ওনার আমরা সব স্যার নামে চিনতাম ভাই ওই স্যার তো ওনার ওনার হাতে জীবনে মায়ের খাইছি অনেক উনি স্টুডেন্টে মানে মানে মারতো হচ্ছে কি কোনো বেদ না উনি বাঁশ দিয়ে মারতো জাস্ট বাসের কঞ্চি আছে না চিকন চিকন ওনার রুমে ছিল মানে উপর থেকে নিচ পর্যন্ত উনি যে চেয়ারটা বসে থাকতো তার পিছনে উপর থেকে নিচ পর্যন্ত শুধু বাঁশ বিভিন্ন কালারের বাঁশ ভাই বিশ্বাস করেন বিভিন্ন কালারের বাঁশ মানে ডিজাইন করা ছিল আমাদের মতো ভদ্র স্টুডেন্টের জন্য তো উনি মানে অনেক অনেক টর্চার করতো আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে উনি ক্যালকুলেটার আছে না ভাই উনি ক্যালকুলেটারে ক্যালকুলেটার বলতো না ওনার সবচেয়ে মজার ভিতরে উনি ক্যালকুলেটারে মেশিন বলতো
মেশিন
মেশিন তো একদিন আমি ক্লাসে বসে আছি আমার পাশে একটা ছেলে আমার ফ্রেন্ড বসে আছে তো আমার বলতেছে এই মেশিন আনছিস তো আমি চিন্তা করতেছি কোন মেশিন চাই এটা আবার কোন কথা স্যার মানুষ পরে আমি বললাম যে স্যার পরে আমি ব্যাগ দেখাইলাম তো স্যার আমার ব্যাগ থেকেই মানে ক্যালকুলেটার নোট করতে মানে দেখতে পারছে তো আমার তখন কিছু বলে না আমার পাশের স্টুডেন্টরা আমার ফ্রেন্ডরা বলতেছে যে এই তোর মেশিন কই তো আবার একটু ছিল মানে একটু থাকে না কিছু ছেলে বলে যে পড়ালেখায় ভালো কিন্তু একটু মানে হালচাল কম বুঝে তো ওরকম একটা ছেলে ছিল আমার বন্ধু তো ও বলতেছে স্যার মেশিন কি জিনিস আমি তো আনি নাই তো হঠাৎ মানে দৌড়ে বাইরে গেল বাইরে যে মানে বারান্দা থেকে ওনার যে মানে দারোয়ান ছিল পিএসএ বলতেছে এই বাঁশ নিয়ে বাঁশ উপর থেকে আও একটা বড় শয়তান পাইছি মোটা দেখে একটা বাঁশ নিয়ে আসবি লাল রঙেরটা লাল রঙেরটা আমি চিন্তা করলাম তোর সাথে থাকলে তো আমারও রক্ষা নেই তো আমি সাইড কেটে গেলাম সাইড কেটে যাওয়ার পরে ওরে যখন ইন্টারেস্ট ওরে যখন প্রথম বাইটা দিছে ওই প্রথম বাইটা যা ছুইটা যে আমার 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 লাগছে গায়ে
আচ্ছা
তো আমি বললাম স্যার আমি তো মেশিন আনছি আমার মারছেন কারণ পরে বলতেছে এই তুই এখানে দাঁড়াইছিস তুই সরে যা তো আমি সরে গেলাম তো ওরা যখন তিনটা বাড়ি দিছে মানে সেই রকম তিনটা বাড়ি তো তিনটা বাড়ি খাওয়ার পরে ওর ব্যাগ পেরে গেছে ব্যাগ উঠাইতে গেছে দেখে কি ব্যাগের থেকে ক্যালকুলেটার পড়ছে তো স্যার বলতেছে এই যে মেশিন তো তখন তো ওর কান্না করে এভাবে বলতেছিল স্যার এটা যে মেশিন আমি তো জানি না তো তো এইভাবেই যাই দিন এইভাবে দিন যাইতেছিল তো এইভাবে যেতে যেতে তো এক সময় আমার বাবার সাথে আমার বাবার সাথে আমার বাবা যেহেতু আগে মানে ট্রাক সমিতি ম্যানেজার ছিল পাশাপাশি মানে গোডাউন গুলার মানে দেখাশন করতো মানে বাহির থেকে যে মালগুলা ঢাকা সিটিতে ঢুকতো সেখানে মালগুলো আমার বাবা দেখাশোনা করতো ম্যানেজার ছিল ওখানে আমার বাবার পরিচিত একটা ফ্রেন্ড ছিল তো আমার বাবার সাথে অনেকদিন পরিচয় নেই উনি বাইরে চলে গেছিল তো অনেকদিন পরে বাবা একদিন বলতেছে যে তো আমার তোমার তো একটা আঙ্কেল আসছে বাইরে থেকে তো যাইবা নাকি দেখা করতে আমি যা যাওয়া যায় কোনো সমস্যা নাই গেলাম তো যাওয়ার পরে ও মানে আন্টি আঙ্কেল আর ওনার একটা মেয়ে ওনার একটা মেয়ে তো নাম হচ্ছে ওনার নাম হচ্ছে নূর নূরে মোজাসম তীব্রতা ওনার নাম মানে মেয়েটার নাম তো মেয়েটা কি করছে মানে আমি যখন বাসায় বেল টিপ দিছি তো মেয়েটা গেট খুলছে তো আমি দেখলাম কি মানে মানে গেটটা খুললাম মানে হাফ খুলছে এক চোখ দেখা যেতেছে তো আমি আবার হঠাৎ করে বলে আসলাম কি চোখে একটাই নাকি তো আমার ভিতর থেকে কল করতে মানে বলতেছে চোখ একটা না হঠাৎ পুরো দরজাটা খুলে বলতে এই দেখেন চোখ দুইটাই আছে তো আমি চিন্তা করলাম যে না আমার থেকেও ফাজিল
ছিল মেয়েটা কে ছিল
মেয়েটা ছিল আমার আঙ্কেলের মেয়ে ওখানে গেছি মানে ওনারা বাইরে থাকতো বাইরে থেকে বাংলাদেশে আসছে আসার পরে আমার বাবার সাথে আমি গেছি এমনিতে দেখা সাক্ষাৎ যেহেতু এত বছর পরে বাংলাদেশে আসা
মেয়েটার নাম কি ছিল
মেয়েটার নাম ছিল নূরে মোজাসম তীব্রতা
মানে ডাক নাম হচ্ছে তীব্রতা
জি তীব্রতা
অদ্ভুত এক নাম আমি প্রথম শুনলাম ওকে তীব্রতা হ্যাঁ বলুন তারপর
তো
কোথায় থাকতো ওরা
ওরা থাকতো বেসিক্যালি ওদের বাসা হচ্ছে বেলি রোডে,
কিন্তু ওরা দেশের বাইরে তো ছিল।
হ্যাঁ, দেশের বাইরে তো ছিল। ওদের বিজনেস ছিল বেসিক্যালি তিনটা দেশ নিয়ে, সুইডেন, ইটালি এবং আরেকটা মানে আমেরিকা, জামাইকা, মানে বেসিক্যালি ওরা থাকতো। তো তিনটা দেশ নিয়ে ওর বাবা বিজনেস টিজনেস করতো। তো গেলাম, যাওয়ার পরে তো দেখা সাক্ষাৎ করলাম। দেখা সাক্ষাৎ করার পরে পরে আমি যখন আমার যখন বললো যে না, গেট পুরাটা খুলে বলতেছে দেখেন চোখ দুইটাই আছে, তো আমি চিন্তা করলাম না আমার থেকেও ফাজিল জগতে কেউ আছে। যাই হোক, আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমি বুঝতেছি কি হয়েছে। তো সেদিন দেখা সাক্ষাৎ করে চলে আসলাম। চলে আসার পরে মানে আমি মানে রাতে চিন্তা করতেছি যে এটা কি, মানে কি দেখলাম, কি হইলো, মানে আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে ভিতরে, যে
তীব্রতাকে দেখার পরে,
মেয়েটা দেখার পরে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের ভালোবাসার মানুষ তার চোখে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দরী। তো আমার চোখেও সেরকমই ছিল, মানে মানে ভোলার মতো না, মানে চেহারাটা ভুলতে পারতেছিলাম না কি করি কি করি। তো চিন্তা করলাম একদিন দাওয়াত দিয়ে আমাদের বাসায়, তো বুড়ো বললাম আব্বু ফ্রেন্ড বাইরে থেকে আসলে দাওয়াত দিতে হয়, এটা তো তোমার বোঝার কথা, মানে আমার তো পাম যে মানে মেয়েটারে আরেকবার দেখার একটা সুযোগ। তো আসছে আমাদের বাসা আসলো, তো সবকিছু আসলো, আইসা আমাদের আমাদের রুমে সোফার উপর বসে আছে। তো ওর বাবা নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যাওয়ার পরে পরে সেদিন বৃষ্টির দিন, তো বৃষ্টির দিন তো আমাদের রাস মানে পুরান ঢাকুরি সেটি কি, আবার কিছু কিছু এলাকা আছে মানে অল্প একটু বৃষ্টি হলে পানি টানি উঠা যায়। তো আমিও যেহেতু যে জায়গায় থাকি ওই জায়গাটা একটু নিচু এলাকা, পানি উঠে গেছে অনেক। তো ওনার বাবা একটু মানে নামাজ টামাজ পড়তো, তো নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসার সময় মানে পানি তো অনেক নোংরা পানি, তো মানে প্যান্টটা নষ্ট হয়ে গেছে, মানে পানিটা লাইগা। তো এই অবস্থায় তো আরো যদি কিছুক্ষণ থাকে তো আসরের নামাজ হইব না, আর অন্য কোন নামাজ পড়াও সম্ভব না।
আচ্ছা,
তো এইভাবেই আসলো। আসার পরে তো আমার বাবা লুঙ্গি দিল, চেঞ্জ করার জন্য লুঙ্গি পরলো, লুঙ্গি পরে নামাজ টামাজ পড়লো। তো সারাদিন পরে বিদায় দিয়ে দিলাম, তো চলে গেল। চলে যাবার পরে পরে কিছুদিন পরে মানে আমি ওই জায়গায় চিন্তা করলাম যে এই জায়গায় একটা খোঁজ খবর নিয়ে কারোর সাথে পরিচিত হওয়া যায় কিনা, কিন্তু ওই তো কারোর সাথে মানে তেমন পরিচয় না, যেহেতু জীবনে দেখছি প্রথম। আবার গেলাম, আবার যাওয়ার পরে তো আমি বলতেছি যে ভালো আছেন? আমি বলতেছি হ্যাঁ ভালো আছি, তা আপনি কেমন আছেন? আমি বললাম আমি তো সেরকম আছি, তো আপনার সাথে একটা কথা আছে। আমি বলি, আমার বলতেছে কি কথা? আমি বলি আপনারা থাকেন বাইরে, ডলার ডলার আছে আপনাদের, বাড়ি গাড়ি টাকা সবই আছে, কিন্তু মন এত ছোট কেন? মানে আমার কথা আমি ওর সাথে একটা ঝগড়া লাগাই, মানে কোন মতো যাতে একটা সম্পর্ক দাঁড় করা যায়, যেহেতু মানে একটু অন্যরকম, মানে আমি ছোটবেলা থেকে যেহেতু একটু ফাইজলামি করতে পছন্দ করি, তো আমিও চাইছিলাম যে এটা মানে এমনিতেই চলুক। তো বলতেছে মন ছোট মানে আপনি কি বলতে চান? আমি বলতেছি দেখেন আপনাদের টাকা বাড়ি ঘর সবকিছু আছে, সবকিছু মানলাম মন ছোট। বলতেছে কেন? আমি বলতেছি সেদিন যে আমার বাবা লুঙ্গিটা নিয়ে আসলেন, লুঙ্গিটা কি দেওয়ার কথা ছিল না? আপনি তো লুঙ্গি চোরের মেয়ে, এই লুঙ্গি চোরের মেয়ে বলাতে সে প্রচন্ড রেগে যায় আমার উপর, বলে একটা লুঙ্গি সেটা তোমার বাবার, যেহেতু আমার বাবার ফ্রেন্ড, তো এই ক্ষেত্রেই তো লুঙ্গিটা আনা, তো এটা তো আর লুঙ্গি চোরের কিছু না। সেটা আমিও বুঝতেছি যে এটা কিছু না, কারণ ওনার করার কিছু ছিল না। তো তারপরও লুঙ্গি চোর এনে আমি সবসময় মানে রাগারাগি করতাম। একসময় কথা বলতে বলতে আন্টির কাছ থেকে নাম্বারটা নিয়ে আসলাম, বাসার নাম্বার যেটা, তো বাসার নাম্বার আনার পরে মাঝে মধ্যে ফোন দিতাম, ফোন দিয়া আন্টির সাথে কথা বলতে, কি আন্টি কি অবস্থা, ভালো আছেন? তো বললো হ্যাঁ ঠিক আছে ভালো আছি। তো এইভাবে কথা বলতো, তো একসময় ফোন দিছি, তো ধরছে ওই মেয়েটা, ফোন ধরছে। মেয়েটা ফোন ধরার পরে বলতেছে যে ঠিক আছে, তো আমার বলতেছে কেমন আছেন, কি আসা বিষয়ে। পরে আমি বলতেছি চলেন না একদিন ঘুরে আসি, আপনারা তো শুধু ঘরে বাইরেই থাকেন, শুধু আপনাদের মুখে বাইরের গল্পই শুনি, এইটা আছে সেটা আছে, আমাদের দেশ কত সুন্দর, চলেন ঘুরে আসি। বলতেছে ওকে তাহলে যাবো, কিন্তু একটা শর্ত। কি শর্ত? বললো যে আমার সাথে আমার একটা ফ্রেন্ড হয়ে যাবো। আমি আচ্ছা ঠিক আছে।
তীব্রতা বলছে,
হ্যাঁ তীব্রতা বলতেছে। আমার চিন্তা হচ্ছে কোনোভাবে ওর বাসা থেকে বের করা, মানে আলাদা ভাবে, যেহেতু ভাই বাসার মধ্যে তো আর মনে করেন এ ধরনের ফাইজলামি সম্ভব না।
মানে আপনি চিন্তা করছেন যে ওকে বাইরে নিয়ে গিয়ে কোনোভাবেই
যদি কনভিন্স করা যায়,
আপনি ওকে লাভ করেন এটা কনভিন্স করে বা আপনার ওকে ভালো লাগে?
হ্যাঁ, ওকে তো ভালো লাগে। তো আমি আমি চলে আসলাম। চলে আসার পরে তো রিক্সা দিয়ে ঘুরতেছি ঘুরতেছি, তো আমার হঠাৎ চিন্তা করলাম যে মানে কি দিয়া খুশি করা যায়, কি দিয়া খুশি করা যায়। তো সামনে একটা মানে যে কি
বাইরে এসছে,
হ্যাঁ বাইরে এসছে
বান্ধবী সহ,
বান্ধবী সহ। তো বান্ধবী সহ বাইরে আসছে, বলতেছে যে ওর চাচা আবার মানে গাড়ি আছে, বলতেছে গাড়ি দিয়ে যায়। আমার কথা যে গাড়ি দিয়ে তো সবসময় ঘুরো, চলো না রে ভাই একটু একটু ঢাকা শহর রিক্সা দিয়ে ঘুরি, হাওয়া বাতাস। বলতেছে ওকে চলো। তো গেছি, তো ওরা দুইজন এক রিক্সায় উঠছে, আমার দিছে অন্য রিক্সায়। তো আমার কথা হচ্ছে তাহলে আর আমার বাইরে এসে লাভ হইলো কি? যদি মানুষটা ওই রিক্সায় থাকে, তো আমি একটা ফ্রেন্ডে ফোন দিলাম, ফ্রেন্ড বন্ধু একটু তাড়াতাড়ি আসো, একটা একটা মানুষ আছে, আসছে আর কি অবস্থা, আমি তুমি একটু সময় দাও, আমি একটু এই সাইডে বুঝতেছি। বললা ওকে ঠিক আছে। তো হাওয়াই মিঠাই আছে না, ওই যে মানে রাস্তায় যে বেঁচে, ওই যে বড় বড় মানে পলিথিন দেওয়ার উপরে ঢাকা থাকে, মানে ওই যে গোলাপি কালার, পিঙ্ক কালার। তো আমি বললাম যে এটা খাইবা, বলতে মানে যাই জিজ্ঞেস করি কিছুই খাইব না, তো চিন্তা করছি এটা খাইব, তো দিছি। তো আশ্চর্যের বিষয় হচ্ছে ওরটা ও খাইতেছে খাইতেছে, তো দূর থেকে আপনারা সবাই জানেন সরার দুধ দান বা এইসব জায়গায় কিছু কিছু মানে ভিতরে বসে থাকলে কিছু কিছু ছোট ছোট ছেলেমেয়েরা আছে যারা মানে আসে মাঝে মাঝে, যে ভাই দুইটা টাকা দেন, পাঁচটা টাকা দেন, কি মানে কোনো কিছু খাওয়ার তো ইচ্ছা থাকলে মানে চায় জিনিসটা যে দেন। তো আমার কাছে এসে বলতেছে ভাই টাকা দেন, আমি দিছি দশ টাকা। তো ওর কাছে যা বলতেছে আপু টাকা দেন, ও দিছে দশ টাকা। এখন বলতেছে আপনার হাতের খাবারটাও দেন, মানে তীব্রতা যে মানে হাওয়াই মিঠাই যেটাকে বলে বাংলা ভাষায়, তো এটা যখন খাইতেছিল তখন বলতেছে আপনার এই জিনিসটাও দেন। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে নাও। তো আমারটা আমি আবার ওর দিতে মানে বলতেছে যে তাহলে তুমি আমারটা নাও, বলে না, বললে আমি বলতেছি ঠিক আছে আরেকটা কিনা দি। তো আরেকটা কিনা দিতে গেছি, তো আরেকটা বাচ্চা আবার কি করছে ভাই, মানে দূর থেকে দৌড় দিছে, যেহেতু একটা বাচ্চারে দিছে, ওরা ছিল দুই ভাই, ঠিক আছে, আরেকটা বাচ্চা দৌড় দিয়ে এসে হাওয়াই মিঠাইটা ধরতে নিছে না, মানে থাপা দিয়া, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ওই প্রথম যে ছেলেটারে আমি একটা হাওয়াই মিঠাই দিছি, ওই ছেলেটা হচ্ছে গিয়া তীব্রতার বরাবর ডান পাশে দাঁড়ানো,
মানে ছেলেটা মানে টোকাই,
হ্যাঁ টোকাই, ডান পাশে দাঁড়ানো, আর ওই ছেলেটা মানে দৌড়ায় বাম পাশ থেকে আইসা, ও ডাইরেক্ট হাওয়াই মিঠাইটা ধরতে চাইছে, কিন্তু মানে ধরতে চাইছে উইরা এসে এমন ভাবে পড়ছে যে হাওয়াই মিঠাইটা সম্পূর্ণ যায় তীব্রতার চেহারা লাগছে। এই তো বুঝেন সরাজ উদ্যানের ওই সেই জায়গা পুরা চেহারা নষ্ট হয়ে গেল। ও তো মনে করেন এমনি আমার উপর রাগ আরো 144 ডিগ্রি হয়ে গেল, 144 দ্বারা জারি করে দিলেন তুমি, তোমার এই এই অবস্থা এই অবস্থা। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে এটা করছি, কিন্তু ভাই ও যে এই রাগটা মনের মধ্যে রাইখা দিব এটা আমি বুঝি নাই। একদিন আপোষ আমার বাসা থেকে ফোন দিছে, এই মন কই তুমি, আমি তো মনে করেন আকাশ থেকে বললাম যে পাইয়া গেছি সবকিছু, গেলাম
ফোন দিচ্ছে,
গেলাম বলতেছে চলো তোমার সাথে কথা আছে বাসায় আসো। তো বাসায় ওদের একটা কাজের মেয়ে ছিল, তো আমি জানতাম না যে এটা ওদের কাজের মেয়ে, মানে ও আমার পরিচয় করেছে এটার খালাতো বোন হিসাবে। কিন্তু এর আগে যে দুই দিন আমি বাসা থেকে উপরে গেছি, মানে ওদের বাসা মানে নিস্তালা থেকে যে উপরে গেছি, মানে আমি এটা দেখছি কিন্তু মানে আমি অতটা ই করি নাই, খেয়াল করি নাই। তো প্রথম দিন কি করছি, মানে গেটে ঢুকার সময় ওই মেয়েটার সাথে যেটা আমার সিনক্রেট হয়েছে সেটা হচ্ছে আমার মুখে পানি ছিল, তো আমি পানিটাও মানে ওদের গেট মানে গেটের সামনে মানে একটু টিপল এসে কাটিং এ পানিটা মানে ছুঁড়ে ফেলাইতেছে মুখ থেকে। তো ওই মেয়েটা এমন সময় বের হইতেছে, পানিটা মুখে লাগছে, মানে ওই মেয়েটাও আমার উপরে এক হিসেবে রাগ। তো বাসায় গেছি, বাসা যাওয়ার পরে আমার একটা মানে ওর যে মানে বেডরুম সেটার মধ্যে নিয়ে গেছে, আমি তো চিন্তা করছি আজকে কথাবার্তা মানে সেই একটা কথাবার্তা আছে হয়ে গেছে সবকিছু, মনে চোখের ভাষা বুঝে গেছে, আমি তো জানি না ভাই কোন দুঃখ কপালে ঘুরতেছে। গেলাম, যাওয়ার পরে ওই মেয়েটা আসছে, আইসা
তীব্রতা নাকি ওই
তীব্রতা আমার বরাবর খাটে বসা, আর ওই যে কাজের মেয়েটা যেটা যেটার ও খালা মানে এতদিন খালাতো বোন পরিচয় দিছে, মানে থাকে না কিছু কিছু লোক পরিবারের সাথে থাকতে থাকতে আপন হয়ে যায় সেরকম আর কি। তো কি করলো,
ওই মেয়েটা আসছে
কাজের মেয়েটা। তো আমি তোমার দেখে হেভি একটা সালাম, সালাম আলাইকুম রুমা আপু। তো বলতেছে ওয়ালাইকুম আসসালাম। তো আমি দেখতেছি হাতে বেত, আমি মনে করছি টিচার হয়তো বাসায় স্টুডেন্ট পরে থাকতেই পারে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 তে ইমনের জীবনের গল্প। ইমনকে যদি আপনারা দেখতে চান একটা ভিডিও ক্লিপ আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এই অনুষ্ঠানটির একেবারে আজীবন সদস্য হয়ে যাবেন। যারা বিভিন্ন রকমের কমেন্টস করেন, ভিডিওতে করেন, স্ট্যাটাসে করেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রাসঙ্গিক মন্তব্য ছাড়া কোন ফিমেল লিসনার যদি এখানে মন্তব্য করে তাকে আজেবাজে মন্তব্য করলে, প্রাসঙ্গিক মন্তব্য ছাড়া অন্য কোন পেজে শেয়ার দিলে, কিংবা অন্য কোন ধরনের কোন কমেন্টস যদি আপনি এখানে করেন, এবং যে ধরনের কমেন্টস আপনি করবেন সেটার মধ্যে যদি এক ধরনের বাগবিতণ্ডার তৈরি হয়, সেখানে যদি কাউকে বিশ্রী ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, আপনাকে এই পেজের শৃঙ্খলা ডিসিপ্লিন রক্ষার্থে সঙ্গে সঙ্গে ব্যান করে দেওয়া হয়। এবং এরকম অসংখ্য অসংখ্য শ্রোতাদেরকে আমরা, যারা উশৃঙ্খল ছিল বারবার সতর্ক করার পরেও যারা এটা মানেননি তাদেরকে আমরা ব্যান করে দিয়েছি। এবং একটা বিষয় আপনাকে মনে রাখতেই হবে, একবার ব্যান করে দেয়া, একটা আইডিকে একবার ব্যান করে দেয়া মানে সেটাকে আর কখনোই আনব্যান করা হয় না। ব্যান তুলে নেওয়া হয় না। সুতরাং প্লিজ আমরা সবাই মিলে যেহেতু একটা কমিউনিটিতে আছি, ভালো থাকার জন্য কেউ কোন ধরনের বিরূপ মন্তব্য এবং পেজের শৃঙ্খলা নষ্ট হয় এরকম কোন ধরনের কোন কাজ করবেন না, এটা আপনার নিজেরই লস হবে, কারণ ব্যান করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে। আমরা 4 মিনিটের ছোট্ট একটা বিরতির পর ইমনের জীবনের গল্পে আবারও ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ABC Radio 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
4 মিনিট বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জে কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 ক্লোজ আপ প্রেজেন্স দ্য ক্লোজার দ্য বেটার। আজকে আমাদের সঙ্গে রয়েছে ইমন, তার জীবনের গল্প নিয়ে, এবং ইমনের কাছেই আমরা ফিরতে চাই কথা না বাড়িয়ে। যারা ওকে দেখতে চান কিংবা এই জীবনের গল্প বলার মতো নিজের জীবনের গল্পটাও আমাদের এখানে এসে মন খুলে কিছু কথা বলতে চান লাখো মানুষের সামনে, তারা আমাদেরকে ফোন করবেন। ফোন নাম্বারটা নিশ্চয়ই জানা আছে, বারবারই বলি 09613892892। আরো একবার বলছি 09613892892। ফোন করার পরে অবশ্যই আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের যে গল্পটি যে বিষয়ের উপরে সেটার মূল বিষয়টা একটু সংক্ষিপ্ত করে বললেই আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। হ্যাঁ ইমন, আমরা যেখানটায় ছিলাম যে রুমের ভিতরে বেদ নিয়ে আসলো সম্ভবত,
মোটামুটি আমার একটা টর্চার ছেলে ঢুকাইলো। তো আমি তো মনে করলাম স্টুডেন্ট পড়ায়, তো আমি তো বলতেছি আপু আপনি কি স্টুডেন্টের জন্য বেদ নিয়ে আসছেন, মানে পড়াইতেছেন রুমে? বলে হ্যাঁ আজকে একটা ভদ্র স্টুডেন্ট পড়ম। চিন্তা করলাম যা ভালোই, সমস্যা নেই, উনি স্টুডেন্ট পড়ক, আমি একটু চুটাই একটু প্রেম টেম দেখি কোন লাইন টাইন করা যায় কিনা। তো কিছুক্ষণ পরে আমার বলতেছে কান ধরো। আমি বলতেছি এটা কোন ধরনের ভদ্রতা, কান ধরো মানে? আমি বলতেছি আন্টি কই? বলে বাবা তুমি অনেক শয়তানি করছো, আজকে আন্টি আর আঙ্কেল আমরা তো ছিল যেমন শপিং এ গেছে, আজকে তোমার একা ঘরে পাইছি, তোমার সাথে একটু বুঝা পরামর্শ আছে। আমি তীব্রতরে বললাম বুঝলাম না শিখ, মানে ডাইকাই না এইভাবে ই করতেছ? বলে মনে আছে আমার বাবার জন্য তুমি কি বলছিলে? আমি তখন স্বাধীন করে বলছি লুঙ্গি চোর বলছি তো কি হয়েছে? বলে এই তো এই একটা সাজা। পরে মেয়েটা বলতেছে আমার মুখে যেন পানি মারছিল কে? আমি বলতেছি তখন তো আমার মানে গলামলা শুকা যেতেছে, যে মানে ছেলে ডেলে হইলে তো ঘুষা টুসা দিয়ে মানে বেরোয় যেতাম, মেয়ে মানুষ মারলে আবার কুণ্ডা হয়, তার উপরে আবার পছন্দের মানুষ, কিছু করা যাবে না। আমার বলতেছে কান ধরো, তো ধরছি কান। তো কান ধরে আমার বলতেছে যে তুমি আমাদের সাথে তিনটা বেদবি করছো। আমি বলছি আমার তো জানা মতে আমি ওর বাবার লুঙ্গি চোর বলছি আর আপনার মুখে পানি মারছি, এই তো দুইটাই তো আমার অপরাধ। বলে না। আমি বলি তাহলে কি বলতেছে? তুমি আমার মাথায় একদিন চুইংগাম ছিঁড়ে মারছিলে আমার চুলে, কিন্তু ভাই সত্যি কথা আমি এটা করিনি, কে যে করলো
বানিয়েছে, যাই হয়েছে দোষ আপনার, কারণ যেহেতু আপনি দুষ্টুমি করেন
মানে আমি করি। তো আমার কানে ধরাইলো, কানে ধরে আমি বলতেছে তিনবারের যে তিনটা ভুল করছো, তিনবারের জন্য তোমার তিনটা মানে 30 বার কান ধরে উঠবস করতে হবে, পাশাপাশি 3% ব্যাট। আমি বলি 3% ব্যাট কার উপায়? বলতেছে না দুষ্টামি করছে, একটা ট্যাক্সের ব্যাপার তেবার আছে, তো তোমার 33 বার। ভাই সেই ছোটবেলা মানে 2-3 কালে মনে করেন উঠবস করছিলাম, করলাম 1-2 কি সুন্দর 1-2, একজনে বাংলায় গুণ একজন ইংরেজিতে গুণ, আমার তো মনে মনে জিত যে একবার খালি বাইরে এলি বুঝাইতেছে। তো কানে দেরা উঠবস টুটবস করলাম, তো আমার চিন্তা যে ভাই এতক্ষণ উঠবস টুটবস করে যাই করছি বেদ দিয়ে যেতে না বাড়িতে, মান সম্মানের ব্যাপার, সারা জীবন সাররা পিটাইলো, আমি যদি মেয়ে মানুষ যদি আমার পিটাই। তো বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পরে পরে চিন্তা করলাম যে পরে ওদিন বের হয়ে গেলাম, আন্টি আঙ্কেল আসছে কিছুক্ষণ পরে, তো আমার কইতাছে যদি এই কথা কও, আমার তীব্রতা বলতেছে যদি এই কথা বলো তাহলে কিন্তু মনে করো ব্যাপারটা অন্যভাবে নিব, তুমি আর কোনো সময় আমাদের বাসায় আসতে পারবো না, তো আমিও তোমাদের বাসায় যেতে পারবো না। তো চিন্তা করলাম যা করছত করছত আর যা রাখছে আল্লাহ কপালে, যাক মাইনা নিছে। তো বাসায় চলে আসলাম, বাসায় চলে আসার পরে তো কিছুদিন পরে ওরা চলে যাইব, তো চলে যাওয়ার আগে আমার হঠাৎ একদিন রাতে একটা টেক্সট পাঠাইলো যে যাই। আমি মনে করলাম যাই, যে জায়গা মনে চাই সেই জায়গায় যা, কারণ আমার তো একটা অপমান করছে, আমার জিতটা মনে রয়ে গেছে। তো সকালে উঠে আবার ফোন চিন্তা করলাম না একটু ফোন দিই, যাই মানে কি? ফোন দিলাম, বলতেছে আমরা তো আজকে চলে যাবো। আমি বলতেছি যে ঠিক আছে যাও, কিন্তু একটা রিকোয়েস্ট রাইখো আমার। বলতেছি কি? আমি বলতেছি দেশের লুঙ্গি চুরি করছো, অন্তত বিদেশে যে লুঙ্গি চুরি করো না। তো আরো রেগে গেল যে মানুষের তোমার যতই আমি ভালো করতে চাই কিন্তু তুমি ততটাই দুষ্টামি করো, তোমার দিয়ে আসলে কিছু হবো না। এটা আমিও জানি, আমার বাবা বলে মা বলে আমার দিয়ে কিছু হবো না। পরে এই সময় চলতে চলতে এক সময় চলে গেল, কিন্তু চলে গেল ভাই, কিন্তু একটা মেয়ে চলে গেল, মনে হইলো কি মানে কি জানি চলে গেছে। তো এত দুষ্টামি ফাইজলামি করতাম, তো কলেজে সেই রকম লেখাপড়া চলতেছিল। তো এইভাবে চললো 2009 সালে আর ওরা দেশে ফিরল না। তো 10 সালে শেষ পর্যায়ে ওরা চলে আসবো আসবে এমন সময়, তো কলেজ থেকে
ছিল ওরা,
ওরা বেসিক্যালি ছিল জামাইকায়, মানে আমেরিকায়।
হ্যাঁ, বাবা কি করত?
ওর বাবা গাড়ি বিজনেস করত।
আচ্ছা আচ্ছা।
তো এক সময় ট্রান্সফার হয়ে চলে আসলাম, মানে পুরান ঢাকায় সরোয়ারদী কলেজে চলে আসলাম। তো ওখান থেকে আমাদেরকে মানে টেস্টের আগে নিয়ে গেল করিম জুট মিল নানগঞ্জে। তো ওখানে নেওয়ার পরে ভাই, ওখানে তো একটা জুট মিল, মানে খাওয়া দাওয়া করতেছে, কিন্তু টয়লেটের তেমন কোন সুব্যবস্থা নাই। আমি কলেজ লাইফের শেষ যে দুষ্টামিটা করছি সেটা বলতেছি এখন। তো ওখানে মানে শ্রমিকদের জন্য টিন দিয়া, মানে ছালা টালা দিয়া, বেড়াটালা দিয়া, মানে একটা নর্মাল একটা কোন রকম একটা মানে টয়লেট তৈরি করছে। তো ভিতরে আমাদের মানে ওই জুট মিলের যে ইনচার্জ ছিল, ও ভিতরে ছিল, কিন্তু আমি তো ভাই আর এইসব ঢাকা শহরে তো সাধারণত জানেন এইসব জিনিস এখন দেখা যায় না, এই ধরনের জিনিস। তো আমি গেছি, আমি চিন্তা করলাম যে এটা কি। তো আমার ফ্রেন্ড বলতেছে এটাই বাথরুম। তো আমি বলতেছি ওকে ঠিক আছে। তো টিনের ফুটা ছিল ভাই, আমি কি করছি দাঁড়া দাঁড়া ওখানে প্রসব করছি। তো কিন্তু ভিতরে যে স্যার তো মনে করেন পায়ে যা লাগতেছে, স্যার ভিতরে আমার ভিতর থেকে আমার বলতেছে বলে কি, আমি বাইরে থেকে বলতেছে কোন। তো তো স্যার বলতেছে আমি তো কোন, তিনবার বলছি এই কথা। তো এরপরে ভিতর থেকে এমন বলতেছে, আমার পাশে দুইটা ফ্রেন্ড আমাকে চল তো দিই ভিতর থেকে কে এমন করে। তো কিছুক্ষণ পরে ভাই মানে ছালাটা টিনের ইটা সরাইয়া ছালাটা সরাইয়া ওই ইনচার্জ বের হয়েছে, দেখি কি ফুল প্যান্টের জিন্সের প্যান্ট, এক প্যান্ট সম্পূর্ণ ভিজা আর এক প্যান্ট শুকনা। ভাই এই পরিমাণ দুষ্টামি করছি ভাই জীবনে। তো বের হয়ে আমার বললো কি এ কাজটা কে করছে, আমি বলি কোন কাজ, এখন উনি তার বলতে পারতেছে না। তো আমার ফ্রেন্ড আবার বলতেছে আপনি কে, আমি এই জায়গার ইনচার্জ, মানে সেই বাপসাপ নিয়া। আমাদের বলতেছে কোথেকে আসছে, বলতেছে এই কলেজ। তো আমাদেরকে রাগ করে একটা বাপসাপ দেখায় বলে অল আর স্টুপিড, মাথায় নিলাম না ব্যাপারটা, ঠিক আছে। তো চলে গেলাম 10 সালে আসতেছে, আসার পরে তো আমার বোনের বিয়ে 10 সালে। তো তখন আমি ওর ফোন দিলাম, ও বলতেছে যে না এখন আমার আসা সম্ভব না।
2010 সালে আপনার বোনের বিয়ে?
হ্যাঁ, আমার বোনের বিয়ে।
আপনি কাকে ফোন দিলেন?
আমি তীব্রতাকে ফোন দিলাম।
তীব্রতার সঙ্গে কি তখন আপনার যোগাযোগ ছিল?
তখন যোগাযোগ মানে যেহেতু বাইরে থাকে, মানে দুই দিন তিন দিন পর পর একদিন ফোন দিত, সেভাবে
যোগাযোগ বলতে কি ধরনের, মানে ফ্রেন্ডশিপে যোগাযোগ নাকি আপনি যেভাবে চাইতেন?
মানে আমি বুঝতে পারলাম ওইখানে যাবার পর থেকে মানে আমার মিস করাটা বেশি শুরু করলো। মানে ও তখন বলতেছিল যে ইমন মানে আমি এখানে আসছি কিন্তু তোমার দুষ্টামিগুলো আমি মিস করি এখানে, আমার মানে আমার সাথে দুষ্টামি করার কোন মানুষ নেই। যেহেতু ওর বাবাও ব্যবসার ক্ষেত্রে বাইরে থাকতো আর ওর মাও বাইরে থাকতো, ওদের ওখানে নিজস্ব বাড়ি আছে, পুরো বাড়িতে শুধু একা আর একটা কাজের মেয়ে,
আচ্ছা
এছাড়া আর কেউ নেই। তো মানে ওখানে যাওয়ার পরে মানে আমার সাথে যে দুষ্টামি গুলো করতাম এগুলো সে ফিল করা শুরু করলো।
আচ্ছা, তো ফোন দিলেন ওকে তারপর?
হ্যাঁ, ফোন দিলাম, আসো, বলছে না আসা সম্ভব না। ওকে আচ্ছা ঠিক আছে, তোর আসা লাগবো না। আমি ডাইরেক্ট তুই করে বললাম, ফোন রেখে চিন্তা করলাম এতদিন সম্পর্ক লাইন আসতেছে, আমি তুই করে কইলাম গেছে আমার প্রেম। তো যাই হোক, বোনের বিয়ে টিয়ে হইল, বিয়ে হওয়ার পরে ও চলে আসলো ওখান থেকে, তীব্রতা চলে আসছে। ওর বাবা মা ওরা কক্সবাজার ঘুরতে যাবো। তো আমি চিন্তা করছি যে কক্সবাজার ঠিক আছে, তাহলে আমি কেন যাবো না। পরে আমি বাসায় কনভিন্স করলাম যে আমি একটু কক্সবাজার যেতে চাই বাসা থেকে। তো না না, কারণ জানে তো আমি অনেক গুণধর ছেলে ওনাদের। তো গেলাম, অনেক রিকোয়েস্ট টিকোয়েস্টের পরে গেলাম আমি ওনার ওদের সাথে। গেলাম, যাওয়ার পরে মানে আমি এখান থেকে ফোন করে দিলাম আমার আর 4-5টা বন্ধু, ওরাও চলে গেছে, মানে ওদেরও প্ল্যান ছিল, ওরা চলে গেছে। তো যাওয়ার পরে ভাই প্রথম দিন কি ঘটনা, যাওয়ার পরে এখন ওর বাবা যেহেতু মানে বাইরে টাইরে থাকে, মানে এটা বাইরের ক্ষেত্রে না, একজনের ব্যাড হ্যাবিট থাকে, ওর বাবা একটু মানে ড্রিঙ্কস করতো হালকা।
আচ্ছা,
তো যাওয়ার পরে আমি চিন্তা করছি পাইছি তোমারে, যেহেতু তোমার তুমি তোর একটু ভয় পাই, তোরে যদি কোনো কিছু করে আমি যদি একটু মানে ভাবসাপ নেওয়া যায়, যেহেতু উনি থাকলে তোর অন্যান্য সাথে কথা বলা যেতেছে না। তো ওনার সাথে গেছি, তো উনি মানে হালকা পাতলা খাইলো, খাওয়ার পরে এখন পাশাপাশি হাঁটতাছে, উনি তো ফিলিংস আগে আগে হাঁটতাছে, আমি অন্যান্য মেয়ের সাথে পিছিয়ে পিছিয়ে হাঁট ধরে হাঁটতাছি, মাঝে মাঝে পিছনে তাকায়, ইমন জি আঙ্কেল কোনো সমস্যা নেই আমি আসি। তো ঠিক আছে, এক সময় মনে হয় ওনার একটু বেশি পাইয়া গেছে, তো মানে সমুদ্রের দিকে হাঁটা শুরু করতেছে, মানে সোজা হাঁটতাছে। তো আমি বলতেছি আঙ্কেল কই যান, বলতেছে কি যে কই যাই, মানে আমি বলতেছি মানে কই যান মানে আপনি কোথায় যেতেছেন, বলতেছে যা রে বেটা এই পারে বাংলাদেশ আর সমুদ্রটা পার হইলে তো আমেরিকা, একটু একটা সমুদ্র আমি একাই হাইটা পার হয়ে যাবো। মনে মনে কই ভালো পাওয়া পাইছে, আমি চিন্তা করলাম ভালো পাওয়া পাইছে এটাই আমার চান্স। তো আমি ওনারে কোনো মতন রুমে টুমে বসায় দিয়ে আসলাম, বসায় দিয়ে এসে ওনার মানে তীব্রতার সাথে কথাবার্তা চললো, আমার ফ্রেন্ড সার্কেলরা ম্যানেজ ট্যানেজ করে দিল। তো ছাদে নিয়ে কথাবার্তা বললাম, ছাদে নিয়ে কথাবার্তা বলার পরে পরে ওরা যাবো সেন্ট মার্টিন। তো আমিও সেন্ট মার্টিন। তো শখ জাগলো কি ভাই, সে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় মানে অনেকে কিন্তু জাহাজে যায়, আবার স্পিড বোর্ডেও যাওয়া যায়। তো আমার শখ যাচ্ছে স্পিড বোর্ডে, যেমন নর্মালি ওরা ছয় জন আট জনের বেশি নেয় না স্পিড বোর্ড গুলাতে। তো আমরা মানুষ ছিলাম মানে ইন টোটাল, মানে ওদের ফ্যামিলির মানুষ, আমার ফ্যামিলির বলতে আমি আর আমার ফ্রেন্ড সার্কেল মিলে, মানে আমি একটা ভাব ধরলাম যে আমি ফ্রেন্ডদের মানে ওই জায়গায় যা পরিচয়, হ্যাঁ কি অবস্থা তোমরা এই জায়গায়। পরে উঠলাম, আমরা ছিলাম বোধ হয় এগারো জন বা বারো জন এরকম। তো স্পিড বোর্ড চলতেছে চলতেছে, তো চলতে চলতে ভাই পঁচিশ মিনিট বিশ মিনিট এরকম চললো। চলার পরে যখন মোটামুটি আমরা মানে লোকালয় দেখা যেতেছে না, পিছন দিকে তাকাইলে আর কেউ পানি ছাড়া কিছু নাই, এমত অবস্থায় হচ্ছে গিয়া মানে স্পিড বোটের যে মানে ইঞ্জিল থাকে ইঞ্জিলটা নষ্ট হয়ে যায়। তো বুঝেন ভাই কি অবস্থা, একটা সমুদ্রের মাঝখানে যদি আপনি ইঞ্জিল নষ্ট হয়ে যায় আপনার কিন্তু কোন সিকিউরিটি নেই। আমি তো ভাই চিন্তা করেছি যে সারা জীবন মানুষের সাথে শয়তানি করলাম, বেদুবি মনে ফল পাইয়া গেছে, আমি জুতা টুতা খুললা গইটুটি খুললা, আমি মানে মায়ের ফোন দেওয়ার চেষ্টা করছি যে শেষ মাপটা চাইনি জীবনে, তো মাপটা চাইলাম না, এখন দিন নেটওয়ার্কও নাই ভাই। তো ভয় পেয়ে গেলাম। পরে অনেকক্ষণ যখন ঢেউ আসতেছে ভয়ঙ্কর একটা অবস্থা, তখন হঠাৎ ওর মানে প্রথম ওর সাথে আমার সাথে যে মানে স্পর্শ বলতে যেটাই বুঝায় মানে মা এবং বাবার সামনে হঠাৎ আমার ধরছে, মানে একবার জড়ায় মানে মানে সোজা সুজি
ভয় পেয়ে
জড়ায় ধরে বলতেছে, মানে আমার কানের সামনে এসে শুধু বলতেছে যে আল্লাহ মানে ইমন রে বাঁচিয়ে দো, ইমন রে বাঁচিয়ে দো। তো আমার আমি তখন শুনতেছি যে ইমন রে বাঁচিয়ে দো, তো চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে। তো আল্লাহ রহমত ভাই অনেকক্ষণ পরে মাঝে মাঝে কিছু কিছু শিপ আসে, কিন্তু হাত দেখাইলো কি ভাই মানে দস্যু টস্যু বা যেটাই মনে করে তারা থামায় না সাধারণত। অনেকক্ষণ পরে আল্লাহর রহমত বাপমার দোয়া ছিল ভাইচা গেলাম, একটা জাহাজ আমাদের রেস্কিউ করলো, তাদের জাহাজে তুইলা নিল। তুইলা নেওয়ার পরে ওরা আবার মানে উল্টা দিকে যেতেছিল, মানে আমরা যেখান থেকে আসছি মানে ওরা যে পারে কিন্তু আমরা যেমন সেন্ট মার্টিন। পরে ওর মা বাবা সহ তুইলা, ওর মা বাবা কি বললো আর সেন্ট মার্টিন যাওয়ার আশা রাখলো না, যেহেতু ওর বাবার একটু হার্টের প্রবলেম ছিল। তোর বাপ মা ব্যাক করলো, তো আমরাও ব্যাক করার পর্যায়ে তাইশা জিত চাপলো কি যে সমুদ্রে এত শাস্তি দিল আবার যাই। তো এখন যাই, তো পরের দিন আবার রওনা। তো গেলাম, যাওয়ার পরে ভাই সেন্ট মার্টিন যে নামলাম, নামার পরে কি হইলো মনে করেন সেখানকার লোকজনের ভাষা কিন্তু ভাই বোঝা যায় না, নাইমাই তীব্রতা মানে প্রচুর মানে বাইরে থাকে এই জায়গার আবহাওয়া, হয়তো শুট করতেছিল না মানে হাঁচি দিতেছিল প্রচুর। পরে ভিতরে গেলাম, ভিতরে যাইয়া অনেক কিছু দেখলাম, ওখানে ছবি টবি তুললাম। মোটামুটি একটা আরেকটা সিনক্রেট হইলো ওদের সাথে, তবুও মানে ওনারা বললো যে তোমরা চলে যাও, তোমরা এই জায়গা আসছো এরকম করো না, তো মন টন খারাপ রাস্তাতে হাঁটতে চলে আসুন। তো এক বাসায় দেখি ভাই মজার ঘটনা, এক বাসায় দেখি একটা লোক মারা গেছে। তো লোক মারা গেছে, প্রচুর কান্নাকাটি। তো চিন্তা করলাম ভাই একটু মানুষটা দেখা যায়, মানুষটা কান্না করতেছিল এইভাবে, লাশটা মাঝখানে বসায়া, মাথার সাইডে দুইজন, পায়ের সাইডে দুইজন, ডান সাইডে তিনজন, বাম সাইডে তিনজন, মোট ভাই দশ জন। এই দশ জন মানুষ মানে দশ জনই পুরুষ, লুঙ্গি পরা এবং সেন্টু গেঞ্জি পরা, এবং মানে মাথার মানে আমাদের যে পায়ের পাতা আছে না, পায়ের পাতা থেকে আঁঠু পর্যন্ত মানে শুধু ঘষতেছে। আর বলতেছে কি জানেন, বলতেছে কি খাইলো কি পিনলো হাঁ কইরা মইরা গেল। আমি চিন্তা করলাম এটা কোন কথা, কি খাইলো কি পিনলো হাঁ কইরা মইরা গেল। তো জিজ্ঞেস করলাম যে ভাই এটা ঘটনা কি, পরে বললো যে ও জায়গা সিস্টেম হচ্ছে এই জায়গায় যারা মানে যারা কান্না করতেছে প্রত্যেকটা মানুষ হচ্ছে ভাড়া কইরা আনা, এবং এই জায়গার সিস্টেম হচ্ছে যারা যাদের পরিবারের মানুষ মারা গেছে তারা কান্না করবে ঘরের ভিতরে, এবং ঘরের বাইরে কান্না করবে ভাড়া করা মানুষ। তো আমি চিন্তা করলাম তো ভালো ব্যবসা,
অদ্ভুত নিয়ম।
তারা বাইরে মানে যারা গেছে ওই জায়গায় অনেকে বলতে পারবে এই ব্যাপারে সঠিকভাবে। তো কি খাইলো কি পিনলো হা কইরা মইরা গেল, পাও গোস্তাছে। আমি চিন্তা করলাম ভালো ব্যবসা। তো আমি চিন্তা করলাম যে ব্যবসা বাণিজ্য করে কিলাপে জায়গায় এক ঘন্টা কান, চিন্তা করলাম কত, জিজ্ঞেস করলাম কত, বললো বারোশো টাকা। তোমাকে এক ঘন্টা কান, তুমি বারোশো টাকা পকেটে নিয়ে যাওয়া। তো ভালো এইভাবে করে এসেছেন মার্টিন টেন মার্টিন ঘুরা শেষ। তো আমারও কলেজ টলেজ শেষ, তো চিন্তা করলাম আলো ভার্সিটিতে একটু ভর্তি টর্তি হই। 2011 সাল ভার্সিটির ফর্ম তুললাম, তো আবার ইচ্ছা করলো যে না একটু মানে বিরতি নেই পড়াশোনা থেকে। তো এই যে তীব্রতা চলে গেল, ছন্ন ছাড়া হয়ে গেলাম। তো এগারো সালে ভর্তি হইলাম না, বারো সালে আইসা আমি মানে চোখে আমি আগে গ্লাস পড়তাম আগে থেকেই, তো একটা মানে ট্রিটমেন্টের জন্য বাংলাদেশে সুনামধন্য একজন ডক্টর যিনি মানে বাংলাদেশের রেটিনা ডিপার্টমেন্টের হেড, ওনার কাছে গেলাম। ওনার নাম হচ্ছে ডক্টর নিয়াজ আহমেদ, আর একজন হচ্ছে সালে আহমেদ। উনি ওনাদের শরণাপন্ন হলাম।
চোখের সমস্যা হচ্ছিল?
হ্যাঁ।
কি ধরনের সমস্যা হচ্ছিল?
আমার সব চোখের সমস্যা ছিল মানে আমার একটু ঝাপসা ঝাপসা লাগতেছিল।
আচ্ছা।
তো গেলাম, যাওয়ার পরে ওনাদের একটা ভুল ট্রিটমেন্টের কারণে তো আমার একটা ইঞ্জেকশন পুশ করলো, বললো যে এটা দিলে মানে চোখে আমার হালকা পেন ছিল, বললো এটা দিলে পেন চলে যাবে। ওকে ফাইন দিলাম, কিন্তু ভাই দেওয়ার পরে ঘটনাটা ঘটলো, মনে করেন একটা মুরগি কাইটা ছাইড়া দিলে কিরকম করে, আশা করি মোটামুটি কেউ না কেউ দেখছে। আমি এইভাবে কান্না করছি ওনার রুমের মধ্যে, আমার চোখ দিয়ে মানে মানে তীরের মতো মানে রক্ত বেরিয়েছে দুই কিনার দিয়ে। আমারে ছয় থেকে আটটা মানুষ যাইতে ধরে রাখতে পারেনি, আমার আল্লাহ জানে যে আমি এই পরিমাণ শক্তি কোন মানে কোথা থেকে পাইলাম। সাদা শার্ট পরেছিলাম, সম্পূর্ণ রক্ত দিয়ে বেরা যায় শার্টটার। তো এখান থেকে আসলাম, পরে বললে এটা কিছু না কিছু না, পরে মানে হালকা ভাবে নিল ব্যাপারটা ওনারা, হালকা ভাবে দেওয়ার পরে আমার ড্রপ ড্রপ দিল। তো কিছুদিন পরে দেখলাম যে না ব্যথাটা কমছে, কিন্তু আমার চোখের আলো আস্তে আস্তে কমা শুরু করলো। তো লাইফটা অন্যরকম শুরু করলো, আশা করলো চিন্তা
করলো। কোথায় পড়েন?
আমি কোথাও পড়ি না, 2010 সালে কমপ্লিট করার পরে 11 সাল ইচ্ছে করে গ্যাপ দিলাম। ইচ্ছে করে গ্যাপ দিলাম বলতে চিন্তা করলাম একটা বছর গ্যাপ দিয়ে একটু রিল্যাক্স হই, পড়াশোনা তো 12-14 বছর করলাম, তো একটু বিরতি নেই পড়াশোনা থেকে। আর যেহেতু আমার পয়েন্টও তেমন ছিল না, পাশাপাশি সব দিক মিলেই আর কি সম্ভব হয়নি আমার দিয়ে।
ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সম্ভব হচ্ছিল
না, সম্ভব হচ্ছিল না, আমার পয়েন্ট খুবই কম ছিল।
আচ্ছা,
তো কি করবো? তো হঠাৎ আমি একসময় চিন্তা করলাম ভার্সিটিতে ভর্তি, কিন্তু ভার্সিটিতে এখন ভর্তি হবে, এখন আমি দেখতেছি আস্তে আস্তে আমি লেখা মানে ছোট লেখাগুলো দেখতে পারতাছি না, সবকিছু গোলা হয়ে যেতেছে। চিন্তা করলাম লাইফ এরকম হয়ে যেতেছে, তো আমি তীব্রতরে ফোন দিলাম, মানে কি অবস্থা বলতেছে যে আমি তো মানে এটা 12 সালের কথা বলতেছি, 10-এ তো ওরা চলেই গেল, পরে ওরা বেসিক্যালি 1.5-2 বছর পর পর আসতো। তো বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেশে আসতেছি, তোমার সাথে দেখা করুম। তো দেশে আসলো, আসার পরে তো আমার চোখে আলো তো তখন মনে করেন অনেকখানি কমে গেছে, অনেকখানি কমে গেছে, আমি একদম অল্প দেখি তখন। তো নাইসা আমার এই অবস্থা দেখা, নর্মালি অন্য মানুষ হলে কিন্তু ভাই বলতো কি যে এরকম ছেলের সাথে থাকা সম্ভব নাকি আসে বিষয়, ওই আইসা আমার বললো কি ইমন এটা কোনো ব্যাপার না, যারা পুরোপুরি চোখে দেখে না তাদের সাথে কি মানুষ থাকে না, তারা কি ঘর সংসার করে না, বিয়ে শাদী করে না, এটা কোনো ব্যাপার না। আমি বলতেছি তুমি এই জায়গায় থাকো, তোমার এই ব্যাকগ্রাউন্ডে এই আমার সাথে কিভাবে সম্ভব? বললো যে ওকে ফাইন চলো আমরা চলি, দেখা যাক কত দূর যাওয়া যায়।
মানে তখন কি আপনাদের মধ্যে মানে কথা দেওয়া দিয়ে হয়েছে যে আপনারা দুজন লাভ করেন?
হ্যাঁ হ্যাঁ, কথা দেওয়া দিয়ে শেষ আমাদের।
আচ্ছা, এটা কি মানে ও যখন ফিরে এসে আপনার চোখের অবস্থা দেখলো তখনই না, তার আগে?
না, তার আগে থেকে আমাদের চলতেছে।
আচ্ছা,
তো আমি ইন্ডিয়া গেলাম, তো বাংলাদেশে তো যেহেতু এই কন্ডিশন হলো, তো বাবা চিন্তা করলো যে ইন্ডিয়া নিয়ে যাই।
আচ্ছা,
ইন্ডিয়ার চেন্নাইতে গেলাম, চেন্নাইতে যাওয়ার পরে ডক্টর আমার ফাইল টাইল দেখে পরে ওনারা বললো যে ভুল ট্রিটমেন্ট হয়েছে, ওনারা সব ডকুমেন্ট ছিঁড়া ফেলাইলো, মানে রাগ কইরা যে এগুলা কি। পরে মানে আমি আসলাম, আসার পরে আমার একটা অপারেশন করা হইলো চোখে, বলল যে আমার কন্ডিশন হচ্ছে এরকম যে আমি চোখটারে মানে যত বেশি ইউজ করুম তত বেশি আমার দেখার ক্ষমতা বাড়বো, মানে এর কার্যক্ষমতা তত বেশি বাড়বো। এখন ব্যাপারটা হয়েছে এরকম, কারণ যেহেতু চোখের আলো কমে যেতেছিল তো আমি একটু অন্ধকারে হারাই যেতেছিলাম, যা হয়তো আমার দেখি শুইব না। ডক্টর আমার কোন ট্রিটমেন্ট মানে কোন ওষুধ টষুধ দিল না, অপারেশন করে শুধু বললো জাস্ট তুমি দেখার চেষ্টা করবে, একা একা হাঁটার চেষ্টা করবে। আসলাম, আসার পরে ভাই তো আমি ওরা বললাম যে এই ব্যাপার স্যাপার, তো ওরা তখন মানে ওর বাবার একটু হার্টের সমস্যা ধরা পড়ার কারণে ওর মা একটু অসুস্থ হয়ে পড়ে। হ্যাঁ, তো ওরা মানে তখন প্রতিবারে 3 মাসের সময় নিয়ে আসে, তখন 6 মাস থাকছে ওরা, তো আমার জন্য লং টাইম। তো আমি এসে বললাম তীব্রতা এই তো ব্যাপার, তো আমি বলতো সেটা কোনো ব্যাপার না ভাই, ও একমাত্র মেয়ে ভাই যে আমার মানে আমি তখন হাঁটতে মানে হাঁটতে লজ্জা পাইতাম, কেন কারণ সারা জীবন আমি দুষ্টাই ফাইজলামি করছি, আমি একাই নিজের 100 মনে করতাম, আর হঠাৎ একটা মানুষ এইভাবে পড়ে গেল তো ভাই সবাই এটা মেনে নিতে পারে না, স্বাভাবিক ক্ষেত্রে আমি মেনে নিতে পারিনি। তো ও আমার ছোট বাচ্চারা যেভাবে হাঁটে না, তো আমার হাত ধরতো, হাত ধরে বলতো হাঁটো হাঁটো হাঁটো, এক পা দুই পা হাঁটতাম, আবার হঠাৎ আমার হাত ছেড়ে দিত, বলতো হাঁটো এবার। তখন আমি তো মনে করেন অনেকদিন ধরে হাঁটার অভ্যাস নাই, একা একা হাঁটতাম, এটার সাথে বাড়ি খাইতাম, দূর থেকে দাঁড়ায় বলতো ঠিক আছে ইমন ঠিক আছে, আবার দাঁড়ো আবার দাঁড়ো আবার দাঁড়ো দাঁড়ো, এই তো ডাইনে আসো, হাঁটো হাঁটো, এক পা দুই পা, এইভাবে মানে এইভাবে আমার মানে বাঁচিয়ে রাখার মানে সাহস দিত। তো চিন্তা করলাম তো এই সময় কি হলো ভাই, তো বন্ধু বান্ধব কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়া শুরু করলো।
ওকে,
কেমন দূরে সরে শুরু করলো, আমার একটা ফ্রেন্ড আছে, আমি ওর মানে ও আমার সাথে যেটা করছে আমি ওর নাম বললাম, আমি ওর মনে কষ্ট দিতে চাই না। ও কি করলো, আমি ও বাইক অ্যাক্সিডেন্ট করে যখন এর আগে 2010-এর দিকে, আমি ওর একবার রক্ত দিই, মানে ওর রক্তের প্রয়োজন পড়ে, ওর গ্রুপ আমার গ্রুপে একই গ্রুপ, তো আমার তখন 2000 বারোর দিকে, তো আমার চিন্তা করলাম যে আমি একটু বইমেলায় যাই ভাই, বইমেলায় সবাই যা, আমি আগে গেছি, তোর আবার বাইক ছিল ভাই, তোমার একটু বাইকে করে বইমেলায় নিয়ে যা। তো ভাই আমার মানে আমার বন্ধু আমার যেটা বলল, আমার মানে আমার বন্ধু আমার বলতেছে যে বইমেলা এবং বাইক এই দুইটা জিনিস হচ্ছে চোখের সাথে সম্পর্ক। যার চোখ নাই তার বাইকে ওঠার অধিকার নাই, বইমেলায় যা বই দেখার অধিকার নাই, তুই তো দেখোসি না,
মানে পুরো জীবনটাই একদম অন্যরকম হয়ে গেল।
মানে ভাই মানে মানে অল্টারনেটিভ সম্পূর্ণ, মানে আমার কাছের মানুষগুলো কেমন যেন অচেনা হয়ে গেল, মানে যাদের সাথে আমি রাত নাই দিন নাই সমান আড্ডা করছি, এখন না মানে সবাই আমার কেন ধীরে ধীরে পাল্টাই যেতে শুরু করলো। তো ইন্টারেস্টিংলি সবচেয়ে মজার ঘটনা হচ্ছে বন্ধু থেকে যেটা সবচেয়ে বড় পুরস্কার পাইছি, এত বড় পুরস্কার আমি লাইফে কোনোদিন পাইনি আর পাবো কিনা আমি জানিও না, সেটা হচ্ছে হঠাৎ হঠাৎ আমার বন্ধু তার পকেট থেকে ৫০০ টাকা একটা নোট বের করছে। ৫০০ টাকার নোট বের করে আমার বলতেছে কি যে নে, শুধু শুধু তো মানে আমি আবার রাগ করে বলছিলাম যে তুই এই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছিস, এই বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করার পরে আমি তো রক্ত দিয়েছিলাম আর তুই আজকে আমার বাইক উঠাইতে চাইতাছত না, এটাই আমার ভুল ভাই। ও আমার ৫০০ টাকার নোট একটা হাতে দেওয়া বলতেছে যে নে, মানে আমারে রক্ত দিছিলি না, আমি আমি তোর মানে বন্ধু হিসেবে তোর রক্তের দামটা দিয়ে দিলাম, তো ভাই টাকাটা আমার কাছে ল্যামিনেটিং করা এখনো আছে, আমি রাইখা দিছি, আমার এত বছর জীবনের বন্ধুত্বের একটা প্রতিদান, এটা স্মৃতি হিসাবে রাখতো না, ওই হিসাবে ভাই টাকাটা আমি ল্যামিনেটিং করে রেখা দিছি। কিন্তু মানে এইভাবে মানুষগুলো আমার কাছ থেকে দূরে সরে যাওয়া শুরু করলো। তখন ওই জায়গায় একমাত্র ছিল আমার মানে আপনি যদি বলেন যে বন্ধু হিসেবে, একমাত্র ছিল আমার মা এবং আমার তীব্রতা। তো চললো এইভাবে, তো ২০১২ সাল থেকে আমি খেয়াল করলাম ও মানে একটু মানে কেমন জানি মানে একটু মানে মাঝে মধ্যে বলতেছে, মাথা ব্যথা করতেছে। তো আমি চিন্তা করলাম যেহেতু পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে, ওইখানকার জামাইকার পরিবেশ আর আমাদের এখানকার পরিবেশ একরকম না, তো চিন্তা করলাম যে কোনো কারণে হইতে পারে। তো আমি আঙ্কেলের সাথে পরামর্শ করলাম, কিন্তু আঙ্কেলের সাথে পরামর্শ করার পরে আঙ্কেল বলল যে ওর তো একটু সমস্যা হইতাছে, তো আমি ট্রিটমেন্ট চালাইতাছি, দেখা যাক কি হয়। তা আমি তো ভাই তখন একটু নিজের নিয়ে ব্যস্ত,
তখন আপনি পুরোপুরি চোখে দেখেন না,
পুরোপুরি না বলতে কি মনে করেন, আপনি একটা লাইট জ্বালিয়ে আমি খেয়াল করতে পারি, ইয়েস এটা একটা হোয়াইট কালার লাইট আর রেড কালার লাইট, জাস্ট এট দ্য লুক।
একটা দুরন্ত ছেলে একটা দুরন্ত মানুষ কি পরিমাণ স্লো হয়ে যেতে পারে ওই মুহূর্তে একটু চিন্তা করে দেখুন। ওকে তারপর
তো মানে আমার অনেকে বলতো যে তুই সবসময় ১০০ সিসি স্পিডে চলছ, এখন তো তুই ০ সিসিতে চলছ, কিন্তু যারাই বলতো যে ০ সিসিতে চলছ তারা মানে আমার হাসি ঠাট্টা করতো, মানে কিছু না কিছু না, মানে আমার দেবো না, যাদের সাথে আমি রাত দিন গিটার বাজাইছি গান করছি, কারণ তীব্রতার আমি মূলত মানে দুর্বল করছি গান দিয়ে, এবং আমি নিজে মানে কবিতা লিখি অনেকগুলো, আমি কবিতা শুনে মরে অনেক ইমপ্রেস করছি, আমি নিজে মানে অনেক ই লিখি মানে মানে স্ট্যান্ড আপ কমেডি বলতে যে ধরনের জোক গুলা বলা হয় আমি অনেক জোক লিখি, তো এগুলা বইলেই আমি মানে ছোটবেলা থেকে আমি একটু লেখালেখি করতাম, তো এগুলা নিয়ে আমি আমি ওদের শুনাইতাম, তো ওগুলাই মানে তীব্রতা আমার শুনাইতে যে দেখো এগুলা তোমার সৃষ্টি, এগুলা তুমি লিখছো, এগুলা ইমন তুমি আবার লিখতে পারবা, তুমি সোজা হয়ে আবার দাঁড়াইতে পারবা, তো আমার যোগগুলো আমি যেগুলো ওরা বলতাম সেগুলো আবার রিপিট করে আমার শুনাইতো, আমি তখন হাসতাম যে কারণ কি ভাই তখন হাসি কি জিনিস মানে আমি ভুলে গেছিলাম যে হাসি জিনিসটা কি। তো চলতে থাকে এইভাবে লাইফ, তো লাইফ চলতে চলতে এক সময় তোর বাবা বলে যে বাবা আমাদের একটু যাইতে হইব, ইমার্জেন্সি দরকার আছে, তো গেল ওরা। ওরা যাওয়ার পরে মানে ধীরে ধীরে আমি খেয়াল করলাম যে ওর বাবা মার সাথে আমার দূরত্বটা আগে যেরকম ছিল এখনটা মানে সেরকমটা নাই, মানে ওনারা একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করতেছে। তো চিন্তা করলাম যে সবাই যখন চলে গেছে এই মানুষটাও হয়তো চলে যাইব, এক হিসাবে লাইফটা ছেড়ে দিলাম যে না যেভাবে যায় যাক। তো আসলো, আসার পরে আমি বলতে আমি তো কিছুদিন পর ওরা আবার চলে আসছে, আবার চলে আসার পরে যেহেতু ওদের মানে সয় সম্পত্তি নিয়ে এখানে একটা ভেজাল চলতেছিল, যেহেতু ওনারা নিজেরাও আলাদাভাবে বিয়ে করছে, তো ওনাদের ব্যক্তিগত ঝামেলার কারণে ওনারা চলে আসছে দেশে, দেশে চলে আসার পরে দেখা গেল পরে আমার একদিন ডাইকা বললো, আমি বললাম যে আঙ্কেল আমার কাছ থেকে আপনারা এরকম দূরে দূরে রাখতেছেন, আপনারা যদি বলেন যে আমি ওর লাইফ থেকে সরে যাবো, কারণ সবাই যেহেতু আমার ফ্যামিলির লোকও জানে ওর ফ্যামিলির লোকও জানে।
এটা কি আপনার চোখের দৃষ্টি থাকা অবস্থাতেই সবাই জেনেছিল?
চোখের দৃষ্টি যখন থাকে তখন থেকে, কারণ তখন থেকে আমরা কথা বললে মানে ও একটু সাইড টাইট করে দিত, মানে ওদেরও ইচ্ছা ছিল, কারণ ওরা চাইতো জাস্ট একটা ফ্যামিলি, যেহেতু ওদের তীব্রতার বাবা মার মানে আত্মীয় স্বজনের সাথে তেমন কোন সম্পর্ক ছিল না, কারণ তারা আলাদা বিয়ে করছে। ওরা চাইছিল আমার ফ্যামিলির সাথে অ্যাটাচড হইয়া ও মানে ওদের মেয়েটা যেন আমার ফ্যামিলির সাথে মানে মিলকেটা মানে একটু হাসি খুশিতে থাকতে পারে।
এবং এটা আপনার চোখের দৃষ্টি চলে যাওয়ার পর থেকে আচরণটা ভিন্ন হয়ে গেল,
আচরণটা ভিন্ন হয়ে গেল।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, গল্পের শুরু হয়েছে মাত্র, এই গল্পের শেষটার জন্য আরো ঘন্টা খানেক লাগবে। এবং সবসময় বলে থাকি হ্যালো ইট 920 তে কোনো বিরতিতে আসলে অনুমান করার কোনো সুযোগ নেই যে এর পরের বিরতিতে বাঘটা কোথায় গিয়ে থামবে। আপনারা আজকে শুনছেন ইমনের জীবনের গল্প। ইমনের একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি, যদি ফেসবুকটা আপনারা থেকে থাকেন তাহলে দেখবেন, আর যদি না থেকে থাকেন তাহলে ফেসবুকে যেভাবে আপনি এখানে লাইক দিয়ে মেম্বার হতে পারেন, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের মেম্বার হয়ে যাবেন। পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি।
Close up presents Hello 8920 Close up, the closer the better. Close up presents Hello 8920 Close up, the closer the better.
প্রিয় শ্রোতা, পাঁচ মিনিট পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে, দ্য ক্লোজার দ্য বেটার। আপনি শুনছেন আরজে কিবরিয়াকে অন এবিসি রেডিও এফএম 89.2। ইমনের জীবনের গল্প আজকে আমরা এখানে প্রচার করছি। ইমনকে দেখার জন্য অনেকেই ফেসবুকে এসছেন, যারা হ্যালো 8920 অনুষ্ঠান নিয়ে কোনো কিছু বলতে চান, মন্তব্য করতে চান, এবং একই সাথে যারা একটা নতুন অ্যানাউন্সমেন্ট সবার জন্য, ঠিক নতুন বলবো না, বেশ কিছুদিন যাবৎ রেডিওতে যারা গভীরতা শুনে থাকেন, বাংলাদেশের 64 জেলায় এবিসি রেডিও তার ফ্যান ক্লাব নেটওয়ার্ক তৈরি করছে, এবং যারা এই নিজ নিজ জেলায় এবিসি রেডিওর ফ্যান ক্লাব মেম্বার হতে চান কিংবা নিজ এলাকায় ফ্যান ক্লাব মেম্বার রিপ্রেজেন্টেটিভ হতে চান, লিডার হতে চান ফ্যান ক্লাবের, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ফেসবুকের মাধ্যমে। ওখানে যেটা করতে হবে, আপনার নাম লিখতে হবে, ফেসবুকে এসে আপনি আমাকে টেক্সট করে দেবেন, ইনবক্সে পাঠাবেন আপনার নাম এবং আপনার জন্ম জেলা, যে জেলায় আপনি থাকেন, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা, বর্তমানে বয়স, আর হচ্ছে আপনার ফোন নাম্বার, যে নাম্বার আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব। নাম, জন্ম, জেলা, শিক্ষাগত যোগ্যতা এবং ফোন নাম্বার, এই চারটা লিখে আপনি ফ্যান ক্লাব মেম্বার হতে চান নিজ জেলাতে, এই কথাটি লিখে আপনি আমাকে যদি ফেসবুকে ইনবক্স করে দেন তাহলে আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব এবং আপনাকে আমরা আমাদের ফ্যান ক্লাব নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করব। এটা বাংলাদেশের 64 জেলায় হচ্ছে, বেশ কিছু জেলায় ইতিমধ্যে হয়েও গিয়েছে। যদি আপনি নিজ জেলায় হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা ঠিক ওটাই, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। আছে আরজে কিবরিয়া নামে। ওকে ফাইন, আমরা আবারও ফিরছি ইমনের জীবনের গল্পে। ইমন, তারপর?
জি, তো আমি চিন্তা করলাম যেহেতু মানে ওনারা চাইতেছে না, তো আমি আঙ্কেলের সাথে বসলাম, বসাবো। তখন কিন্তু ভাই আমি চলাফেরা করতে পারি না, মানে একটা মানুষ লাগে আমার সাথে, তখন একটা হেল্পিং হ্যান্ড সবসময় প্রয়োজন পড়ে। তো আমি চিন্তা করলাম, আঙ্কেল আপনারা যদি না চান আমি তীব্রতা দেখাচ্ছি, দূরে সরে চাম। তো ওনার বাবা আমার ডাইকা বলতেছে যে বাবা রে তোমার একটা কথা বললি কিন্তু তুমি এই কথাটা কারো বইল না। আমি বললাম আপনি কি কথা বলবেন আঙ্কেল, আমি বুঝতে পারছি, কারণ আমার মনে তখন টেনশন যে আমার মতো একটা মানুষের লাইফের সাথে ওনার হয়তো ওনার মেয়ের লাইফটা জড়াইতে চাইতেছে না। তো ভিতরের রুমে ডাইকা নিয়ে যায়, তো তীব্রতা ভিতরের রুমে, তো বলল তুমি একটু বাইরে যাও। তীব্রতা বের হয়ে গেল, তো বসলো চেয়ারের সামনে, চেয়ারে বসলো, আমার পাশে চেয়ারে বসাইলে, বসে বলতেছে বাবা আমরা তো তীব্রতার মানে আমি এর আগে খেয়াল করতাম যে ওর প্রচন্ড মাথা ব্যথা করতো, মানে সাইনোসাইটিক সমস্যা যেটাকে বলে, এটা সমস্যা ছিল, প্লাস ওর মানে ব্রেনটাও নাকি একটা টিউমারের মতো ধরা পড়ছিল ছোটবেলায়। এটা তো এটা ওনারা মানে ডক্টর বলছিল যে মানে ওষুধ খাওয়াইলে এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এটা মানে ঠিক হয়ে গেছে ঠিকই, কিন্তু এটার ভিতরে যে একটা মানে জীবাণুটা মানে ইনফেকশন মতো ভিতরে একটা মানে কিছু রয়ে গেছিল, যেটা শুকিয়ে যাওয়ার পরে মানে মানে ক্যান্সারের মতন ছোট একটা জিনিস আর কি, খুব ছোট একটা সূক্ষ্ম জিনিস, এটা একটা জীবাণু ভিতরে রয়ে যায়, সেটা এখন নাকি ধরা পড়ছে। পাশাপাশি আমার বলল যে আমি তো ওখানে ডক্টর দেখাইছি, ওর তো মানে অনেক সমস্যা হইতে, সমস্যা থেকে আমি খেয়াল করতেছি যে ওর যে ডক্টর যেটা বলতেছে তীব্রতার মানে নাকি মানে ব্লাড ক্যান্সার ধরা পড়ছে।
এটা আপনাকে বলল?
হ্যাঁ, আমি তখন চিন্তা করলাম যে প্রথম পর্যায়ে আমি এটা জোকস হিসাবে নিছি, কারণ আমি মনে করছি হয়তো তার মেয়েটা আমার লাইফের সাথে জড়াইব না, হয়তো এই কারণে আমার কাছ থেকে দূরে সরে নিতে চাইতেছে। তো আমি বললাম আমি বিশ্বাস করি না, আপনার আপনার মেয়ে দূরে সরে নিতে চাইতেছেন, ওকে ফাইন আমি চলে যেতেছি, আমি আর কোনোদিন আপনার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো না, বাট আপনার সাথে একটাই অনুরোধ আপনার কাছে যে অন্তত আমার তীব্রতার ব্যাপারে এই কথাটা বললেন না। তো লোকটা ভালো, লোকটা আমার দুইরা বলল, বাবা আমার মেয়েটারে আমি যতটুকু ভালোবাসি তুমিও অনেক ভালোবাসো আমি জানি, আমি তোমার কাছে বলতে চাই না, কিন্তু আমি চাই না, মানে ও তো চলে যাইব, আমি চাই না তুমি কষ্ট পাও। তো ভাই এটা তো সাধারণ হিসাবে কেউ মাইনা নিব না, কারণ যে মানুষটারে আমি রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা কনভিন্স করতে যা কত কিছু শুনাইছি শুধুমাত্র এই মানুষটার মন পাওয়ার জন্য, এই মানুষটার জন্য আমি রাতের পর রাত গান শুনাইছি, কবিতা বলছি, জোকস বলছি, জাস্ট আমি চাইছি এই মানুষটার মুখে হাসি থাক। আমি সবকিছু মিলা চিন্তা করলাম যে একটা বাবা একটা মেয়ে সম্পর্কে এরকম কথা হতো সহজে বলে না, আবার চিন্তা করলাম বলতেও পারে, আমি বিশ্বাস করি নাই। আমার একটা পরিচিত ডক্টর ছিল, আমার বাবার ভাই হয় সম্পর্কে, ওনার কাছে আমি গেলাম, বললাম কিছু টেস্ট টেস্ট করার কথা, তো উনি বললো টেস্ট টেস্ট করছে। তো আমি বললাম আঙ্কেল আপনার আগের ফাইলগুলো আমার দেন, ফাইলগুলো আমার দিল, ফাইলগুলো আমার দেওয়ার পরে আমি ওনারে আমার মানে উনি সম্পর্কে আমার মানে আমার বাবার যেহেতু ভাই সেহেতু আমার আঙ্কেল, আমি যা বললাম আঙ্কেল এই যে ফাইল, তো আঙ্কেলটা ফাইল দেখলো, দেখা আমার পাশে তখন তীব্রত অবসা, তীব্রত অবসা। তো আমারে বললো যে তুমি তুমি মানে পেশেন্টকে, আমি বললাম এই যে, বলতেছে আরে বোকা এটা কিছু হয়নি, তুমি পেশেন্ট বাইরে দিয়ে বসাও, মানে কাগজপত্র দেখার জন্য কি আর পেশেন্টের প্রয়োজন হয়? তো আমি বললাম তীব্রতা তুমি বাইরে বসো। তখনও কিন্তু ভাইয়া আমি ওর হাত ধরে হাঁটি।
এবং তীব্রতা কি জানে বিষয়টা যে
না
ফ্যামিলি তখনও জানে না
কিছু জানে না,
তীব্রতা জিজ্ঞেস করতো না যে তুমি আমাকে কেন ডাক্তার কাছে নিয়ে
যাচ্ছো, তীব্রতা আমার জিজ্ঞেস করছে। আমি বলছি যে ওই যে তোমার মাথায় যে একটা সমস্যা ছিল উনি জাস্ট একটু কিছু পরিচয় মানে মানে পরীক্ষা করব আর মানে এমনি চলো না একটু যাই, মানে ও তখন মানে আমি যখন মানে অন্ধকার জীবনে চলে আসি মানে ও তখন আমায় নিয়ে এতটা টেন্স ছিল, মানে আমার মনে করতো কি আমি আগের মতোই পাগলামি করি, আর কোনো কথাও না করতো না কোনো সময়।
আচ্ছা,
এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি বললাম তীব্রতা তুমি একটু বাইরে যাও। তখন কিন্তু ভাই আমি ওর হাত ধরে ধরে হাঁটি, মানে একটা ছোট্ট বাচ্চা যেভাবে রাখে না সেইভাবে রাখত। তো এইভাবে রাখতো আমারে, সবসময় হাত ধরে হাঁটাইতো, মানে একটা মানুষ মানে চার্জ ছাড়া যেমন মোবাইলটাও অচল তেমন আমি তীব্রতা ছাড়া অচল ছিলাম। তো আমার পাশে যতক্ষণ থাকতো মনে হইতো কি ভিতরে প্রাণটা আছে। তো আমি আঙ্কেলটা জিজ্ঞেস করলাম আঙ্কেল, তখন আমার ভিতরে মানে 50-50 যে হয়তো বাবা ওর বাবা চিট করতেছে আমার সাথে, আবার মনে হইতেছে যে না চিট হয়তো করতেছে না। তখন আমি আঙ্কেলটা জিজ্ঞেস করলাম আঙ্কেল কি সমস্যা বলেন তো, বলতেছে যে বাবা এটা তোমার কি হয়, আমি তোমার বাবারে ফোন দেবো। আমি বলতেছি বাবারে ফোন দেওয়ার দরকার নেই, আপনি আমারে বলেন কি হয়। তো আমার বলল যে তুমি যে পেশেন্টটা নিয়ে আসছ এই পেশেন্টটার ক্যান্সারটা মোটামুটি লাস্ট স্টেপ, হয়তো আর 5-6 মাস আছে। আমি নিজের কান্ডে বিশ্বাস করি নাই ভাই, আমি নিজের কান্ডে বিশ্বাস করি। আমি চিন্তা করতেছিলাম যে চোখ নষ্ট হয়ে গেছে মানে পাশাপাশি মানে কোন সমস্যার কারণে কানও নষ্ট হয়ে গেছে। আমি দৌড়ে যাই, উনি বয়স আমার অনেক বড়, আমি ওনার কাছে ক্ষমা চাই। আমি ওনার কলার চেপা ধরছি, আপনি হয়তো মিথ্যা বলতেছেন, ভুল বলতেছেন, আপনার ওর বাবা হয়তো আপনারা টাকা দিছে, কি কি বলতেছেন আবার বলেন। কিন্তু উনি আমার সমস্যাটা বুঝতে পারার পর উনি কিছুই বলেন, উনি আর বলতেছে যে বাবা যে কয়দিন 5-6 মাসের মতো আছে মানুষটার সাথে ভালো ব্যবহার করে, আর মানুষটার জানায় না যে মানুষটার এই রকম কন্ডিশন, যদি জানাও তাহলে অনেক আগে হয়তো চলে যাব। আমি বললাম কি কি সিমটম দেখা দিতে পারে, বলল কাশি দিলে মাঝে মধ্যে ব্লাড আসবো, নাক দিয়ে রক্ত পড়ব, মানুষটা শুকিয়ে যাব, হাত পার শক্তিটা কমে যাব, মাথার চুল মিলে ফেলেছে গো, চিন্তা করতেছিলাম মানে কি হইল আমার লাইফে এটা। অনেকক্ষণ পরে রুম থেকে আমি বের হইলাম, আমি তখন জকটক মুসলাম বসে আমি বের হইলাম। বের হয়ে আমি ভাই কোথেকে আমার আল্লাহ আমার এত ক্ষমতা দিল আমি জানি না, আমি হাইসা হাইসা বলতেছি আরে ডক্টরের মাথা খারাপ ডক্টর, তোমার যে জায়গা থেকে তুমি যে বাইরে থেকে ট্রিটমেন্ট করে আসছো এগুলো সব ভন্ড, এগুলো সব কোন কাগজপত্রের ভিত্তি নেই, দেখছো আমার আঙ্কেল বলছে তোমার কিছু হয়নি। তো ভাই আমি ওনার নিয়ে বেরোলাম টুকটুক করে, ওনার ওর হাত ধরে আমি হাঁটি আস্তে আস্তে করে, একটা বাচ্চা যেভাবে আমার শির নামাই তুমি নামো নিচা উঁচা ডান সাইডে যাও বাম সাইডে যাও, মানে সম্পূর্ণ একটা গাইড দেন। আমি তখন মানে নিজের বিবেকটা প্রশ্ন করতেছিলাম যে ইমন মাত্র ছয় মাস পরে তোরে মানুষটা থাকবো না, ইমন কে তোরে বলবো ডাইন সাইডে উঁচা বাম সাইডে নিচে আছে, ইমন তুমি হাঁটবা, ইমন তুমি লিখবা, তোমার মানুষ অনেক একসময় চিনব যে না ইমন নামে কেউ আছে। মানে একসময় এগুলা যখন বইলা যেতেছিলাম আমার এগুলা শিখাইতে যে মানুষটা, আমি নিজেরও প্রশ্ন করতেছি ইমন ইমন কে, ইমন কে তোর এমনি করে হাত ধরে হাঁটাইব, ইমন রিক্সায় উঠলাম আসতেছি, মানে আসার পরে হঠাৎ করে সন্ধ্যা হয়ে আসছে, তো আমি তো চিন্তা করলাম একটু রিক্সা দিয়ে ঘুরি, টিএসসি সাইড আমি ঘুরতেছি, সন্ধ্যাবেলা আজান দিতেছে মাগরিবের, আমার ডান হাতটার উপরে একটা হাত রাখছে, হাত রাইখা আমার ডান কাঁধে মাথাটা রাইখা বলতেছি ইমন আমি তোমার একটা কথা বললুম, বলো সত্যি করে বললো তো আমার কি হয়েছে। আমি তখন কি উত্তর দিব ভাই, আমি তখন উপর দিকে তাকাইছি, আমার মনে হইতেছিল যে আকাশটা ভাইঙ্গা আমি ইমনের মাথায় পড়ে যেতেছে, উপর দিকে তাকায় শুধু বলতেছে আল্লাহ আমি যদি জীবনে একটা পূর্ণ করি আল্লাহ এর বিনিময়ে আল্লাহ তোমার চোখ দেওয়া পানি দিও না আল্লাহ, আমার তীব্রতা মরে যাই বললা, আমি চাই না শেষ পর্যায়ে আমি আর কষ্ট দিতে, কারণ যে মানুষটা আমার যখন অন্ধকারের জীবনে মানুষটা আমার হাত ধরে রাখছে আল্লাহ তুমি তো নিয়ে যাই বাল্লাহ, আমার চোখ দেওয়া যাতে পানি না বেরে আল্লাহ, আমি প্রশ্ন করতেছিলাম ইমন কি হয়েছে, আমি আমি কি উত্তর দিব ভাই। আমি ধনরে বললাম আরে বোকা কার এত শক্তি আছে যে ইমনের কাছ থেকে তীব্রতা নিয়ে যায়, হুম আমার শক্ত করে আমার হাত ধরে বলতাছি ইমন আমি যেমন তোমার হাত ছাড়ি না আমি বিশ্বাস করি আমার কাছ থেকে তোমারে কেউ নিয়ে যেতে পারবো না, আর তোমার কাছ থেকে আমার কেউ নিয়ে যেতে পারবো না, উপরের দিকে তাকা চিন্তা করি আল্লাহ তুই কোন খেলায় আমার ফালাইছো, তুমি আমার মানুষ কয় পৃথিবীর কেউ বলে নিয়ে যেতে পারবো না কিন্তু তুমি তো, তুমি তো ঠিকই নিয়ে যাই আল্লাহ। পরে অনেকক্ষণ ঘুরলাম, ঘুরাফের পরে বাসায় নিয়ে আসলাম, বাসায় আনার পরে ওর বাবা আমার বলতেছে বাবা খেইলো, আমি তখন ওর বাবারে শুধু জোর হাত করে ক্ষমা চাইলাম যে আঙ্কেল আমি আপনার সাথে সেদিন একটা দুর্ব্যবহার করছি, তবে আপনার কাছে একটা অনুরোধ আমার তীব্রতা যে কয়দিন বাঁচে আমার কাছে থাকুক। তো উনি বলতেছে ঠিক আছে আমি ওই সাইডে ব্যবসাটা একটু গুছাই, এই সাইডে দেখি ওরা কিছু করা যায় কিনা। তো আমি মানে বাসা চলে আসলাম, বাসা চলে আসলাম ভাই মানে মনে হইল কি যে আমারে মানে কে জানে আমার ভিতর থেকে আত্মাটা টান দিয়ে বের করে নিয়ে যাচ্ছে, মানে আমার যে তখন চোখের কন্ডিশন খারাপ আমার কোনো মনে নাই, আমার মনে নাই মানে আমি শুধু ওরে নিয়ে আসি, শুধুমাত্র ওর চিন্তাটা আমার মাথার মধ্যে আছে। তো আমি ওই কিছুদিন পরে আমার আঙ্কেলের কাছে আবার গেলাম, যা বললাম আঙ্কেল তো এই অবস্থা, তো বললো তুমি সবসময় ওর সঙ্গ দিবা ভালো থাকবা। তো আস্তে আস্তে তীব্রতার কি হইলো মাথার চুল আস্তে আস্তে কমতে শুরু করলো, আমার এত শখের মানুষটা ভাই আস্তে আস্তে কেমন জানি মানে গোলাপ ফুল কালার আছিল ভাই, এত সুন্দর এত সুন্দর, আস্তে আস্তে স্কিনটার মধ্যে পরিবর্তন খেয়াল করলাম। তো আমারে ধৈরা সেদিন বাসায় গেছি পরে মানে দরজা ভিটাই দিছি, তো আমার ধৈরা ডান সাইডে আমার ধৈরা, আমার ধৈরা বলতেছে ইমন আমার কি হয়েছে সত্যি করে কোক, নিশ্চয় তুমি কিছু লুকাই দাস। ভাই আমি ওরে কি উত্তর দিব ভাই, আমার তো উত্তর দেওয়ার কিছু ছিল না। বলতাছি ইমন সেদিন প্রথমই আমার তুই করে বলি, ইমন তোর কি কোনো ক্ষমতা নাই, তুই কি পারতাস না, আমার কি হয়েছে কো, আমি তো তোর কাছ থেকে হারা যেতে চাই না, তুই আমার ধরে রাখতে পারস না। ভাই লাইফের আমি সেদিন আরে মানে আমার যে কি হইলো আমি নিজেও বুঝি না, আমার মনে হয় সেদিন মানে মাথা মোথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেল না কি হইলো, আমি নিজের কোমর থেকে বেল খুলে বলেছি, বেল খুলে আমি তিনটা বাড়ি দিয়েছি যে তোর কিছু হয় নাই, তোর কিছু হয় নাই। তো আমার কাছ থেকে তোরা কি নিয়ে যেতে পারবো না, আমি দিব না, তো তারে দিব না, তিনটা বাড়ি দিছি ভাই আল্লাহ সাক্ষী ভাই, একটা একটা কথা কয়ে নেই, খালি একটা কথাই কয়েছি, এই যে আমার ইমন চেয়ে গেছে গা, আমার আমার পাগল ইমনটার মাথা নষ্ট হয়ে গেছে, আমার ইমনটা আমার ইমনটার মাথা নষ্ট হয়ে ভাই, ওই যে আমার কি আসছিল ভাই আমি বুঝাইতে পারব না। পরে আমি বুঝছি না যে আমি এত জোরে বাড়ি দিছি বিল দিয়া, কিছুক্ষণ পরে যখন একবারে পাশাপাশি জড়ায় ধরছি তখন হঠাৎ করে দেখি কি আমার সাথে কথা বলে, কিন্তু আমি যখন পিঠে চাপ দিয়ে ধরছি তখন দেখি মানে একটু সাউন্ড করতেছে, তখন আমি বুঝতে পারলাম যে বাড়িটা অনেক জোরে দিচ্ছি, কিন্তু আমি আমি চাই নাই ভাই ওর মাইটটা দিতে, কিন্তু ও তখন বলতেছিল আমার কি কোনো ক্ষমতা নাই, আমি ধরে রাখতে কেন পারলাম না, আমি কি দিয়া ধরে রাখতে পারি ভাই, আমার আমার কি ক্ষমতা আছে ধরে রাখার মতো, আমার তো ধরে রাখার মতো কোনো ক্ষমতা নেই। মানসিকভাবে আরো বেশি ভেঙে পড়লাম, বাবার বিজনেসটা সম্পূর্ণ লস, ঢাকা বাড়ি ছিল সেটা বিক্রি করে ফেলাইলাম।
কেন বিক্রি করলেন এগুলো?
আমার ট্রিটমেন্টের কারণে।
মানে আপনার চোখের ট্রিটমেন্ট?
হ্যাঁ, শুধু আমার বছরে তখন প্রতি প্রতি বছর আমার চারবার করে ইন্ডিয়ার চেন্নাইতে যাইতে হইতো, প্রত্যেকবারে আমার ইন্ডিয়ান টাকায় 90,000 রুপি করে লাগতো, বাংলায় প্রায় 1,30,000-40,000 এরকম। তো বছরে চারবার গেলে আমার 6-7 লাখ টাকা লাগতো, পাশাপাশি এদিকে ট্রিটমেন্ট ওষুধ টষুধ যা আসে যাওয়া আসা সবকিছু নিয়ে মোটামুটি 10 লাখ টাকা খরচ প্রতি বছর। আমার বাবার বাড়িটা বিক্রি করে ফেলাইলো আমার জন্য, পাশাপাশি বিজনেস লস বিজনেস লস, কারণ আমার বাবার তখন আমার বাবা যেহেতু আমি আমার বাবার একটা মাত্র ছেলে, আমার বাবার একটা মাত্র ছেলে, আমার বাবা আমার জন্য সব বিক্রি করে ফেলাইল। বিক্রি করে ফেলানোর পরে পরে আমার বলতাছে, তখন আমাদের কন্ডিশন অনেক খারাপ, আর্থিকভাবে অনেক দুর্বল হয়ে পড়লাম। আমার রিলেটিভ কাছের মানুষ যারা ছিল, যারা এক সময় আমাদের কাছেই আসতো অনেক কারণে, ফাইন্যান্সিয়াল হোক যে কোনো ব্যাপারে হোক আসতো, কাছের মানুষগুলো কেন জানি অপরিচিত, মানে শুধু আমার লাইফটা না ভাই, আমার ফুল ফ্যামিলির লাইফটা না চেঞ্জ হয়ে গেল, একমাত্র এই টাকা, ফ্যামিলির পরিবেশটা চেঞ্জ হইল টাকার কারণে, আর আমার মানুষ আমার ফ্যামিলির মন মানসিকতা নষ্ট হইল একমাত্র আমার চিকিৎসা করাতে যে, সম্পূর্ণ নষ্ট হয়ে গেল ভাই, নষ্ট হয়ে গেল, বাড়িঘর বিক্রি করে ফেলাইল, আমার কন্ডিশন ফ্যামিলির কন্ডিশনও খারাপ, এদিকে নিজের অবস্থা খারাপ, ওদিকে আমি তীব্রতার পেইনটাও নিতে পারতেছি না। তো এক সময় ওর যাওয়ার সময় হলো ইসে, মানে ওরে বাইরে নিয়ে যাবো ট্রিটমেন্টের জন্য, বাইরে নিয়ে যাবো, তো যাইতেছে আমার বললো যে ইমন তুমি চলো, আমি চিন্তা করলাম আমি যাওয়া যা না যাওয়া তো তাই, কিন্তু আমার তীব্রতা আমার হাত ধরে বললো যে আমি তোমার শক্তি, তুমি না বলো ইমন আমি তোমার শক্তি, তাহলে এই সময় তো তুমি আমার শক্তি, চলো না। গেলাম ভাই।
কোন দেশে গেলেন?
মানে আমি যাইনি, আমি এয়ারপোর্ট পর্যন্ত মানে দিতে গেছিলাম, ওরে ওর বাবা মার সাথে গেল।
ওকে,
তো যাওয়ার সময় মানে ও কিন্তু তখন কিন্তু ও মানে অনবরত মুখ দিয়ে রক্ত আসে মাঝে মধ্যে।
আচ্ছা,
তো যাইতেছে, তো গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নাইমা এখন তো এয়ারপোর্টের ভিতরে আর ঢুকতে দেয় না, বাহিরে একটা গেট আছে না, ওই পর্যন্ত গেলাম, যার পর বাপ মা পিছনে ঢুকে গেছে, মানে ভিতরে ঢুকে গেছে, ও আর ঢুকে না, ও তখন মানে এমন অবস্থা মানে ও তখন নিজেই হাঁটতে পারে না, কিন্তু আমার নিয়ে হাঁটার শক্তি দেখায়, সাহস দেখায়, কারণ ওর শরীরের আস্তে আস্তে ক্ষমতাগুলো কমে যেতেছিল, হাঁটার ক্ষমতাটা ওর ভিতর থেকে অনেক মানে দুর্বল হয়ে যেতেছিল। এত এত মানুষের মধ্যে ভাই কি করলো, লাকেজ গুলা নিয়ে যখন ভিতরে চলে গেল ওর বাবা মা, মানে ও চলে যেতেছিল, আমি পিছনে দাঁড়াই আছি আমার একটা ফ্রেন্ডের সহ। হঠাৎ করে ভাই ছুইটা ইসা, মানে মানে এটা সিনেমার মতো ভাই, মানে ছুইটা ইসা ভাই, এতগুলা মানুষের সামনে আমার আমার তীব্রতা, আমার মুখে একটা আমার কপাল একটা কিস করে বলতেছি, ইমন আমি আমি হয়তো আর ফিরবো না, আর যদি ফিরি তাহলে তো দেখা হইলই, ঠিক আছে। তো যখন চলে যেতেছে তখন দেখলাম মুখ দিয়া দুই ফোটার রক্ত ঠোঁটের মধ্যে লাগিয়ে রয়েছে, মানে দেখতে পারলাম বলতে মানে আমি যখন বুঝতে পারলাম যে ওর মুখটা ভিজে, আমি যখন মুখে হাত দিলাম, পাশাপাশি যখন আমার ফ্রেন্ডও বললো যে ওর মুখ দিয়ে রক্ত ঝরতেছে, তোর কপালও রক্ত, টিস্যু দিয়ে রক্তটা পুষলাম, পয়সা পকেটে রেখে দিলাম যে এটাই হয়তো শেষ স্মৃতি, এটা নিয়ে হয়তো আমার বাঁচতে হইব।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই। যারা এই ধরনের রোগে আত্মীয় স্বজন হারিয়েছেন, যারা সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েছেন, তারাই কেবল বুঝতে পারবেন যে ও যেটা বলছে সেটা কতটুকু অন্তরকে স্পর্শ করতে পারে। আমরা মাত্র চার মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স উইথ 920 দ্য ক্লোজার দ্য বেটার। ইমনকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, ওর একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমরা দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। চার মিনিট পরেই ফিরছি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো ইট 920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ABC Radio 89.2 FM. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
চার মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। ইমনের জীবনের গল্প আজকে এখানে প্রচার করা হচ্ছে। ইমনকে দেখার জন্য, ইমনের সঙ্গে সরাসরি কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য আপনি আসতে পারেন ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। স্পেলিংটা হচ্ছে kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এখানে সবাইকে একটু নোট করতে চাই, হ্যালো ইট 920 নামে কিংবা এই পেজটি ছাড়া আরজে কিবরিয়া নামে কিংবা কিবরিয়া সরকার নামে যত পেজ আপনারা পাবেন ফেসবুকে, একটা পেজের সঙ্গেও আমার ব্যক্তিগতভাবে কোনো যোগাযোগ নেই, সবগুলোই ফেক পেজ, সবগুলোই ভুয়া। ওকে, আমরা ইমন আপনার কাছে আবারও ফিরছি। চলে গেল উনি,
আমিও সেই স্থিতিটাই নিয়ে বাসায় চলে আসলাম। তো আসার পরে এখন তো ও এক হিসাবে আমার ব্যাটারির মতো মানে কাজ করতো আমার চালানোর জন্য। তো ফ্রেন্ড সার্কেলের সাথে যোগাযোগ করা শুরু করলাম, একজনকে ফোন দিলে বলে বন্ধু তো তোমার ওখানে প্রোগ্রাম হইতেছে, তো আমি একটু যাই, গান টান করি, যেহেতু মানে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। না এখন তো আর তোমার পক্ষে সম্ভব না, মানে আমি কি মানে আমি একটা চিড়াখানার জন্তু হয়ে গেলাম, মানে একটা নির্দিষ্ট একটা জায়গায় আমি আটকায় গেলাম শুধুমাত্র আমার রুমটার ভিতরে। এক সময় আবার ও চলে আসলো ওখান থেকে, কারণ কি মানে ওর বাবার অবস্থাটা ছিল এরকম, মানে ওর বাবা দেশ বিদেশ ঘুরতেছিল একটা কারণে, ওর বাবারও শুধু একটা মেয়ে, তো ওর বাবার ইচ্ছা ছিল যে যেকোনো কিছুর বিনিময় যাতে রাখা যায়। আসার পরে তো আমার ফোন দিল, গেলাম, যাওয়ার পরে দেখলাম মানুষটা আগের থেকে অনেকটা কালো হয়ে গেছে, তার চুল মাথা থেকে কমে গেছে, ওর চুল ছিল প্রায় কোমরের নিচে, মানুষটার চোখের নিচে কালো হয়ে গেছে। মানুষটার শেষ পজিশনটা আমার বুঝতে দেয়, যেহেতু ওর শেষ সময়, মানে আমি যেহেতু চোখে সমস্যা ঠিক আছে কিন্তু মনের চোখ দিয়ে যাতে একটু অনুভব করতে পারি।
ততদিনে ও কি জানতো যে ওর ক্যান্সার? হ্যাঁ, বুঝে গেছে।
হ্যাঁ, ততদিন বুঝে গেছে। তো এইভাবেই চললো। তো শেষ পর্যায়ে অবস্থা ছিল এরকম, তো আমার তার শুধু শেষ কটা দিন শুধু বাইরে বাইরে ঘুরতে যেতে যেত। ইমন আমি তো চলেই যাবো তোমার সাথে, শেষ কটা দিন আমি একটু থাকি, মানে আমার তখন চিন্তা করতাম যে একটা মানুষের জীবনে কত কত কষ্ট সহ্য হয়, বাইরে নিয়ে যাইতাম ভাই। তো একদিন কি হয়েছে, সিএনজিতে নিয়ে যেতেছি, তো আমি নর্মালি এমন একটা মানুষ মানে আমার মানে আমি একটু অন্য স্বভাবের, আমার গ্লাসে যদি এক গ্লাস কেউ পানিও খায় আমি ওই গ্লাসটা না ওয়াশ করা পর্যন্ত আমি পানি খাই না। আমার মানুষটা যখন আমার পাশে বসে আছে, তখন আমি দেখতেছি ও হঠাৎ না আমার উপর মানে একদম ঝুঁকা পড়ে যেতেছে। আমি বলতেছি কি হয়েছে কি হয়েছে, বলতেছি মনে আমার বমি আসতেছে। তো পাশাপাশি বসা আমার সাথে আরেকজন, তো বলতেছি ইমন তো একটা পলিথিন নেই, বলতে পলিথিন নিতে নিতে তো এমন সময় তো হালকা হালকা বৃষ্টি বাইরে, তো সিএনজি এল রাখতে চাইল না, তো বলতেছে সামনে যা নিতেছি সামনে যা নিতেছি, সামনে সামনে করতে করতে আমার তীব্রতা কি করলো মানে ভূমি করে স্টার্ট করলো। তো আমি ভাই যে মানুষটা আমি বললাম যে এই স্বভাবের, আমি দুই হাত দিয়া ইকো রাখছি, মানে আমি চাইতেছিলাম না যে ওর গলা থেকে যে পরিমাণ রক্ত মানে আস্তে আস্তে পড়তেছিল মানে ভিতরে খাবারগুলোর সাথে, আমি মানে ওর এই রক্তগুলোর মাটিতে পড়তে দিতে চাইনি। আমি এই মানুষটার একটা প্রশ্ন কারো ভাগ দিতে চাইনি কোনোদিন। তো আমার আমার হাতে পড়লো মানে ই সে পড়লো প্যান্টে ট্যান্টে পড়লো। তো অনেকক্ষণ পরে ওর যখন মানে সিএনজি থামলো, আমি ওয়াশ টস করলাম, তো আমি ওর মুখ টুক ধোয়া দিলাম, ধোয়া দেওয়ার পরে পরে আমার দিকে তাকায় বলতেছে যে এইভাবে এত ভালোবাসা পারলাম না একটা মানুষ দূরে রাখতে। শুধু মানে শেষ সময়ে মানে একটা কথাই বলতো, পারলাম না আমার দূরে রাখতে, তুমি কি পারবা না, কিন্তু কি দিয়া পারুম ভাই, আমার তো আর ওই ক্ষমতা নাই। তো আস্তে আস্তে এইভাবে চলতে থাকে দিন, দিন যায় দিন যায়, ওর অবস্থা আস্তে 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 খারাপ হয়ে যাওয়া শুরু করে। তো ওর বাবা মাও ভেঙে পড়ে, বাবা মা ভেঙে পড়ে। তো আমার অবস্থা দিন দিন মানে আগে যতটুকু দেখতাম মানে লাইটটার যখন দেখতাম তখন মানে অবস্থা আরো খারাপ।
ওকে,
আরো খারাপ কারণ হচ্ছে কি, আমার ট্রিটমেন্ট তখন তো টোটালি বন্ধ, যেহেতু বাড়ি সেল করা শেষ, ব্যবসা শেষ, সবকিছু শেষ। এখন তো আর মনে করেন আমার নিয়ে ট্রিটমেন্ট চালানো সম্ভব না, তো বন্ধ, তো সম্পূর্ণ একবারে মোটামুটি জিরো পর্যায়ে চলে গেলাম। তো আমি শেষ ফিনিশ শেষ কয়টা দিন ভাই শুধু চোখে তো দেখতাম না, শুধু ওর গালের কাছে নিজের নাকটা নিয়ে গ্রাম শোনার চেষ্টা করতাম যে মানুষটা আছে। তো হাত দিয়া আবার হাত দিয়া নাকের সামনে হাতটা নিয়ে আমি দেখতাম যে এখনো মানে বাইচা আছে, তো মানে ফাঁকি দিয়া তো ছইলা যায়নি। তো ও তখন এগুলো না বুঝতো, বুঝলো না, বুঝা না আমার হাতটা চাইবা দেন, মাঝে মধ্যে বলতো আরে না এত তাড়াতাড়ি যাইতাছি না, কি মনে করছো। আমি তখন অনেক বেশি খুশি থাকতাম আর সর্বক্ষণ শুধু আল্লাহরে বলতাম আল্লাহ তুমি এটা কি মানে এটা কি হইল আমার জীবনে। তো লাস্ট স্টেপে চলে আসি, ওর যখন শেষ কয়েকটা দিনের কথা, ওর মানে এই মানে ওখান থেকে তোরা থেরাপি দিয়ে নিয়ে আসতো আর পাশাপাশি ওখান থেকে কিছু ইঞ্জেকশন দিয়ে দিত যেগুলো বাংলাদেশ আইনে ওরা পুশ করতো। তোর ইঞ্জেকশন যখন পুশ করতে পারি তখন কন্ডিশনটা ছিল এরকম যে মানে ওরে কোনো মানুষ মানে ধরে রাখতে পারতো না, মানে অনেক পেইন করতো জিনিসটা। তো ডক্টর আসতো, মা বাবা সবাই আইসা বৈশা থাকতো, বৈশা থাকার পরে পরে ওরা যখন ধরতো তো ইঞ্জেকশন দিলে অনেক ছোটাছুটি করতো। তো একদিন আমি গেছি, আমি যা বলতেছি কি সমস্যা, পরে বলতেছে যে এই সমস্যা, পরে আমি দেখলাম যে সমস্যা, পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে তীব্রতা আমার দেখে বললো এই যে সবাই চলে যান সবাই চলে যান, এই যে দেখেন আমার এমন একটা মানুষ আসছে না, দেখেন আমি দেখেন আমি আমি কোনো কান্না করুন না। আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, আপনার দাঁড়া তুমি এখানে দাঁড়াও চুপচাপ। তো আমার চেহারার দিকে তাকায় আছে, তাকায়া আমার ধরে রাখছে, ধরে রেখে আমি ডক্টরের মানে হাইডে যে ছেলেটা আমি ওই সারা দিলাম যে ডক্টরের বল মানে ইঞ্জেকশনটা দিতে কোনো সমস্যা নেই, আমি নড়বো না, মানে দাঁড়ানো অবস্থায় দাঁড়ানো আছে ওই তখন আমার সাথে একবারে সোজাসুজি। তো দাঁড়ায় আছে, দিল এটা মানে ভালোবাসা কি জিনিস ভাই, এটা বুঝলাম যে যে মানুষটারে চারটা মানুষ ধরে রাখতে পারে না, তিনটা মানুষ ধরে রাখতে পারে না, আর মানুষটা আমার কি ভালোবাসা শিখে গেল ভাই। আমার ধৈর্য ইঞ্জেকশন দিতেছে, আমি বুঝতেছি ওর সমস্ত শরীরটা কাঁপতেছে, এতটা পেন করতো ভাই শেষ সময়ে, ও মানে এটা না নিতে পারে না, মানে কাপড় নষ্ট হয়ে যেত, মানে ই করে দিত, প্রসাব করে দিত, মানে নিতে পারতো না পেনটা, যেহেতু ওর বয়স কম ছিল, তো আমার থেকেও চার বছরের জুনিয়র। তো দিল দেওয়ার পরে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমার কানের সামনে শুধু মানে যখন দিতাছে তখন বলতেছে যে ওর যখন পেন করলো অন্য সময় মানে মা বাবা বলে চিৎকার করে বা কান্নাকাটি করে ছুটাছুটি করে, আর ওই সময় ও শুধু বলতেছে আল্লাহ আমার ইমান আমার কিভাবে ধরে রাখছে, আল্লাহ দেখো আমার আমার ইমনের কাছ থেকে না তুমি আল্লাহ আমার নিও না আল্লাহ। আমার কানের সামনে বলতেছে ইমন দেখছো আল্লাহরে আমি কি বলছি, ইমন তুমি আমি জীবনে কি করছি যে আমাদের আল্লাহ আমাকে কথাটা শুনতেছেন আল্লাহ। আর বলতে আল্লাহ আমার ইমন রে ভালো রেখে আল্লাহ আমি যদি করে দিচ্ছিল যে আল্লাহ এ মানুষটা তো কেউ নাই, সবাই তো চলে গেল, আল্লাহ আমি তোমার কাছে দিয়ে গেলাম, আল্লাহ তুমি দেখো আল্লাহ সব সবে বলতো যে আল্লাহ আমি মনে তোমার কাছে দিয়ে গেলাম, আল্লাহ তুমি দেখো আমার এই মনে প্রসাব করে দিচ্ছে, যখন কাপড় নষ্ট হয়ে গেছে তখন নিজের হাতে এগুলা পরিষ্কার করলাম, মানে মোটামুটি যতটুকু আমার পক্ষে সম্ভব, কারণ আমি তো আর পুরোপুরি দেখতে পাই না, যতটুকু করা করলাম। পরে ওর বাবা, পরে ওর বাবা ওর মা আসলো, কাজের লোক আসে এগুলো পরিষ্কার করলো, পরিষ্কার করে ওর বাবা তখন আমার পাশের রুমে ডাক দিয়ে বললো যে বাবা আমার পরে যদি আমার মেয়েটারে কেউ ভালোবাসা থাকে তাহলে বাবা তুই বাসছ, কারণ আমি ওর বাবা, আমি ওর জন্ম দিছি, আমি ওরা দূরে রাখতে পারিনি, আমি যখন ইঞ্জেকশন গুলো পুশ করত, কিন্তু তোর বুকে ওই কি পাইল আমি জানি না বাবা, আমি নিজে ওর বুকে ধরে রাখছিলাম, আমি বলতাছি না যে এখানে
আজকে হয়তো অনেকেই এই ধরনের ঘটনা, আল্লাহ মাফ করুক, হয়তো এরকম ঘটনায় অনেকেই আকপিসে পড়েছেন। ক্যান্সার একটি মরণঘাতী ব্যাধি আপনারা সবাই জানেন, এবং যারা এই ধরনের ঘটনায় পড়েছেন তারাই বুঝবে না যে ওর কষ্টের ব্যাপারটা কি। আপনি একটু নর্মাল ভাবে বলার চেষ্টা করেন, হ্যাঁ যেহেতু সামনে এখনো অনেক কিছু বাকি আছে, বলুন তারপর।
আমি আমার বলল যে তুই একমাত্র মানুষ যে কিনা আমার মেয়েটার এইভাবে রাখছ, কিন্তু বাবা দেখ তুই ভালোবাসোস, আমার কিন্তু টাকার অভাব নেই, আমি তো পারলাম না বাবা দূর রাখতে, তুইও পারবি না, কিন্তু মানুষটা না শেষ সময় না অনেক বেশি আবদার করতো আমার কাছে, মানে আমি না দেখতে, মানে দেখতে তো পারতাম না তখন, মানে অনেক অনেক কান লাগতো, মানে আমি তখন ওরে যখন খাওয়া শেষ করতাম তখন পাশের রুমে যে মানে দেয়ালের সাথে নিজের মাথা হিট করতাম আর বুকে হিট করতাম যে আল্লাহ কেন আমার এরকম, এই মানুষটার শেষ সময় আমি কেন দেখতে পাচ্ছি, এই মানুষটার শেষ যে কয়েকটা স্মৃতি এটা আমি কেন নিতে পারতাছি না, এটা আমি কেন দেখতে পারতাছি না, কিন্তু ভাই কিছু তো করার নাই। এইভাবে চলতে 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 চলে আসলো 2015 সাল। 2015 সাল আসার পরে রমজান মাস, আমার সবসময় বলতে ইমন নামাজ পড়বা, রোজা রাখবা, আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন ভালো করে দেন, বলতাম অবশ্যই তোমার জন্য দোয়া করবো না। প্রথম রোজায় কথা বললাম, দ্বিতীয় রোজায় কথা বললাম, এইভাবে তো সাত রোজার দিন রাতে বেলা ফোনে কথা বলতেছি, মানে তখন কথা বলি কি মানে বাচ্চাদের মতো মুখে কথা বাইজা যায়, মানে একটা মানুষ নতুন কথা শিখলে যেরকম ঠিক সেরকম। তো একটা কথা দুইবার তিনবার বললে অন্য মানুষ বুঝতো, কিন্তু আমি বুঝতে পারতাম একবার বললেই মোটামুটি। তো সাত নম্বর রোজা আমার বলতেছি ইমন, তো আমি তো চলে যাবো, একটা মানুষের সবচেয়ে বড় শখ একটা মেয়ের যে মানে কারো না কারো বউ, আমি বললাম কি বলতে চাও তীব্রতা, তুমি বলতেছে চলেই তো যাবো, আমার শেষ ইচ্ছা পূরণ করবো না, বলছে কেন পূরণ করুম না, ইটটা যাক তারপরে তোমায় নিয়ে আমি ঘুরতে যাবো, তুমি ভালো হয়ে যাবা কয়েকদিন পরে, তারপর আমরা বিয়ে করুম, ঠিক আছে। আট রোজা গেল, নয় রোজার দিন রাত্রেবেলা ফোনে কথা বলতেছি, ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে মানে আমি বুঝতে পারলাম যে ওর মানে অনেক খারাপ লাগতেছে, আমার বলতেছি ইমন আমি অনেক খারাপ লাগতেছে, আমি বলতেছি অনেক খারাপ লাগতেছে, তো আমি ফোনটা কেটে বাবার ফোন দিলাম, আঙ্কেল একটু খেয়াল করেন, আঙ্কেল বলতেছে আমি তোর পাশেই বসা, আমি করলাম যে ওর অবস্থা কি, বলে যে নিঃশ্বাস নিতে পারতাছিল না ও তখন, মানে আটকে যেতেছিল সবকিছু ভিতর থেকে, মানে ছটফট করতেছিল শুধু, তখন আমি তখন ওর ফোনে আবার ফোন দিলাম, আবার ফোন দেওয়ার পরে মানে ওর ফোনটা রিসিভ করছে ও নিজেই, মানে এই অবস্থায় ফোনটা রিসিভ করছে, রিসিভ করে হ্যালো বলার পরে আর কোনো কথা বলতে পারে নাই, মানে শুধু ছটফট করতেছে। একটা মানুষ মানে চিন্তা করেন, বাবা বৈশা আছে পাশে, মা বৈশা আছে পাশে, একটা মানুষ মানে অনবরত রক্ত পড়তেছে, চিৎকার করতেছে, ছোটাছুটি করতেছে, অ্যাম্বুলেন্স কল করছে, আসতেছে, কিন্তু মানে ওর বাবা মার মনও বুঝাইতে পারতেছে না, আর মানে কিছু তো করার নাই ভাই এত রাত্রেবেলা, তো শুধু ফোনে বলতে মানে ও তো তখন কথা বলতে পারতো, হাত থেকে ফোন পড়ে গেছে, আমি তখন শুনতাছি ওর বাবারে বলতেছে যে আমার ভিতর থেকে কে যেন আমার সবকিছু ই করে দিতেছে, তোমরা প্লিজ একটু ডাক্তার কল করো, ডাক্তার কল করো, আর আমার ইমনটা কল করে আসতে বলো, কিন্তু আমি কিন্তু ভাই ফোনে লাইনে, আমি কিন্তু মানে ওর হাত থেকে তখন ফোন পড়ে গেছে, খাটের উপর ফোন পড়া বোধ হয়, তো বলতেছি ইমনটা কল করি, ইমনটা কল করো, আমি ইমনটা দেখতে চাই, ইমনটা দেখতে চাই, তো আমি বলতেছি যে আমি আসতেছি, কিন্তু ভাই এখন একটা সুস্থ মানুষ হইলে যে কোনো মানুষ দৌড় দিয়া এত রাত্রেবেলা হইলেও কিন্তু একটা গাড়ি ঘোড়া বা যে কোনো কিছু নিয়ে যাইতে পারে, কিন্তু আমার তো করার কিছু নাই ভাই। আমি দুই তিনজনের ফোন দিলাম, কেউ অফিসে কেউ বাসায়, কার মানে আমার জন্য কারো কোনো সময় নেই, গেল এইভাবে সময়। তো যাওয়ার পরে নয় রোজার দিন তো ওরে গাড়িতে উঠাইল, গাড়িতে উঠানোর পরে নিয়ে গেল, আমার ফোন দিল যে চলে আসো। তো আমি একটা ভাইয়ের মাধ্যমে, ছোট ভাইয়ের মাধ্যমে গেলাম, যে দেখলাম যে শুধুমাত্র ভাই মানে যে আমাদের গলার এখানে মানে কথা বললে যে একটা জিনিস আছে, ওচা নিচা করে নড়াচড়া করে কথা বললে, শুধু এই জিনিসটা আর মানে আর ঠোঁটটা আস্তে আস্তে নড়তেছে, মানে কিছু বলার চেষ্টা করতেছে চোখ দিয়া, মানে এগুলা কিন্তু আমি যেহেতু দেখতে পাই না তখনও, এগুলা সবই আমার শোনা, মানে আমার পাশে যে ছিল সবসময় আমার একটা হেল্পিং হ্যান্ড যে ছিল ও বলছে। তা আমার বললো যে তুই কানটা ওর মুখের কাছে দিও জানি কি বলতে চাই। আমি কানটা মুখের কাছে দিলাম, আস্তে আস্তে একদম ভাই আস্তে আস্তে বলতেছি, ইমন আমি তোমারে বিয়ে করতে চাইছিলাম, হয়তো ইমন এই শখটা আমার পূরণ হইল না, আজকে হয়তো তোমার সাথে আমার শেষ কথা। আমি তখন চিৎকার করে বলতেছি এটা এটা তো কোনোদিনও সম্ভব না, কোনোদিন এটা সম্ভব না। পরে বলতেছে না ইমন আজকে হয়তো তোমার সাথে আমার শেষ কথা, কিন্তু একটা কথা মনে রেখো আমি তোমার এই জায়গায় যতটা ভালোবাসছি যতটা যা করছি আমি সবসময় তোমার হ্যাপি দেখতে চাই, সবসময় ভালো দেখতে চাই, তুমি ভালো থাইকো। আর মানুষ নাকি এটা বলছে অনেকে, ও আমার বলছে মানুষ নাকি মানে ভালো মানুষ মরে গেলে নাকি তারা হয়ে যায় অনেকে বলতো। আমি ও আমার এই কথা বলছে আমি উপর থেকে তোমার দেখুন তুমি কোনোদিন কোনো মানে খারাপ কাজ করবা না, সবসময় ভালো থাকবা, মানে শেষ কয়েকটা কথা একদম বাইজা বাইজা কথা বলতেছে। পরে আমার হাত ডান হাতের উপরে হাত রাখছি, মানে আমি টাইট করে ধরে রাখছি। আমি তখন বুঝতে পারলাম যে হাত আমার হাতটা অনেক বেশি টাইট করে ধরে রাখছে। আমি বললাম যে কি সমস্যা, তীব্রতা কি সমস্যা। আর তখন এই পজিশন ভাই ওর মাথায় হাত দিলে না, যে হাত দিলে একটু আদর করার জন্য যদি হাত দিতাম মাথা থেকে চুল না আমার কয়েকটা হাতে চলে আসতো, সুখায়া কঙ্কাল একদম মানে গোলাপ কালার যে মেয়েটা ছিল ভাই একদম কালো হয়ে গেল, কিরকম অবস্থা চোখগুলা ভিতরে, মানে এগুলো আমি শুনছি পরে বাইন স্ট্যান্ডও শুনছি অনেককে। পরে ধরতে ধরতে হঠাৎ ভাই কোথেকে এত শক্তি পাইল মানুষের, মানে হয়তো এরকম শেষ কথাটা এটাই ছিল। হঠাৎ আমার মানে সিট ওর তো সিটে শোয়া, আমি ওর দিকে উপর দিকে মানে উপর হয়ে নিচের দিকে শোয়া, আমার আমাদের শেষ একটা মানে কিস করে সেটা শুধু আমার জড়া ধরে বললো যে ইমন চলে যাই দেখা হইব। এরপর ভাই আমার তীব্রতার কোনো কথা বলে নাই।
আমরা এই জায়গাটা একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, এবং বিরতিটা আসলেই খুব প্রয়োজন। আমরা পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি নেব, পাঁচ মিনিট পর আমরা আবার ফিরে আসব ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920 তে। আমি আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে ইমনের জীবনের গল্প।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো ইট 920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 তে। আমি আরজে কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 তে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920, দ্য ক্লোজার দ্য বেটার। আজকে আমার সঙ্গে রয়েছে ইমন, তার জীবনের গল্প নিয়ে ইমনের কাছে আবারও ফিরছি। আর তাকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। ইমন, আমি বুঝতে পারছি যে আসলে পরিস্থিতিটা কতটা হৃদয় বিদারক হতে পারে, তারপরেও যেহেতু বলা ছাড়ার কোনো মাধ্যম নেই আমাদের লিসনারদেরকে বোঝানোর জন্য, সো আমি আপনাকে বলবো বাকিটুকু কন্টিনিউ করার জন্য প্লিজ।
তো ভাই মানে বইলা গেল চলে যায় দেখা হবে, কিন্তু কোন জায়গায় দেখা হবে সেটা তো আর বইলা গেল না, চললো। তো হঠাৎ দেখলাম মানে মানুষটা নিস্তেজ হয়ে গেল, ওর বাবা মা দাঁড়ানো সবার সামনে আসতে করে নিস্তেজ হয়ে গেল ভাই। চিন্তা করলাম যে হাতে দুইরা বাচ্চা শিখাইল নতুন করে মানুষ আমারে, সবসময় বলতো ইমন তুমি ভালো থাকবা, ভালো করবা, তুমি ভালোবাসতে জানো, তুমি তোমার মানুষ ভালোবাসবে, তোমার মানুষ চিনবো, তুমি ভালো থাকবা। গেল তোর বাবা আমারে, মানে আমি অনেকক্ষণ দূর রাখছিলাম, মানে আমি চিন্তা করতেছিলাম যে, মানে অবুজের মতো চিন্তা করতেছিলাম যে মানুষটা আমি টাইট করে ধরে রাখছি, চলে গেল কোন জায়গা দিয়া ভাই। ওই লাস্টটা আমি এত জোরে ধরছি ভাই, আমার গায়ে যতটুক শক্তি ছিল যে চইলা গেল কোন জায়গা দিয়া, আমার তীব্রতা কোন জায়গা দিয়া গেল। পাশে যারা ছিল তারা বুঝাইল, তখন আমার মানে আমার তীব্রতা যে চইলা গেছে সেটা বুঝতে আমার অনেক সময় লাগলো, যে এই মাত্র আমারে কইছে যে তুমি ভালো থাকবা, ভালোবাসবা, কিন্তু ওই কার কাছে থেয়ে গেল, ওই তো মানে আমার ভালোবাসার মতো একটা মানুষই আসছিল, কার কাছে রেখা গেলাম। অনেকক্ষণ পরে আমার একজন বলল, জোরে করে চিৎকার দিয়ে বললো, ইমন তোর তীব্রতা তো নাই, তুই বুঝতে আসত না, মানে আমি না মানে শুনছি তখন, আমি তখন নাকি হাইসা হাইসা বলছি, আরে না কই নাই, এ দেখ সামনে শোয়া, একটু আগে কথা কইছে, একটা মানুষকে তাড়াতাড়ি নাই হয় বোকা। তো অনেকক্ষণ পরে, অনেকক্ষণ পরে যখন বুঝলাম, তখন লাশ বের করে নিয়ে গেল, লাশ বের করে নিয়া গাড়িতে উঠাইল, গাড়িতে উঠাইয়া তখন ওদের গ্রামের বাড়ি ছিল মেমেন সিং, লাশ ওখানে মাটি দিব। তো ওর বাবা আমারে বলছিল, যেহেতু ওদের মানে দাদা দাদি বা চাচা চাচির সাথে সম্পর্ক ভালো না, ওর বাবা আমারে বলছিল যে তুমি যাও না বাবা, কিন্তু আমি গেছি একটা কারণে, কারণ ও তো আমার বইলা গেছে যে মনে আমি চলে যাই, দেখা হইব। তখন আমার আশা, আমি জানি যে মানুষটা নাই, তখন আমার আশা যে কবরের দেওয়ার আগে যদি একটু ইঠা বলি মন আসছি সত্যি ভাই, তখন আমার এই ফিলিংস যে না যাই, মানুষ তো যাই। গেলাম লাশের সাথে 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 সাথে, মানুষ বলে যে প্রত্যেকটা বাবা মার কাছে পৃথিবীর সবচেয়ে ওজনের জিনিস নাকি তার সন্তানের লাশ। আমি জানি না প্রেমিকার লাশ কতটা ওজন কার কাছে, আমি এই কন্ডিশনে নিছি, আমার ডান কাঁধে নিছি, এক পা দুই পা হাঁটতাছি, আর আমি বারবার আমার কানটা পিছনের দিকে রাখতাছি, একটা বার যদি আমার তীব্রতা ওইটা কই মন, যেমন আমি চাইনি আমি চলে আসছি, এমন আমি শুধু ওই আশাটাই ছিলাম, বলল না ভাই, কিছুই বলল না, কবরের পাশে লাশ নিলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে ওর বাবা আমারে বলে, তুমি নামো, এখন আমার তো ভাই কন্ডিশন ভালো না। নামলাম, লাশ দিল, আরো দুজন নামলো, রাখলাম, কেবলামুখী জন কায়েত করে দিতে হয় তাও দিলাম। আমার তখন বলতাছে উইঠা চলে যেতে, মানে কবর থেকে তো লাশ নামানোর পর উইঠা যেতে হয় না, অনেকে বলে 25 মিনিটের মতন নাকি আমি ওই জায়গায় পাগলামি করছি, আমি আমি 4-5 বার ওঠার চেষ্টা করছি, কে জানে এবার পিছন থেকে ইমন বারবার তাকাইতাছিলাম, এই যদি টুইটটা বসে আমি আমি সবাই দেখা দিতে পারব, সবাই দেখা দিতে পারব যে দেখ আমার তীব্রতা মনে নাই, 8 বছর জানে ভালোবাসছি আমি, কত রাইতে উপর রাইত আমি পাশাপাশি, আমি আমার বুকের সাথে মাথা লাগাই পড়েছ, খরগোশের মতো ছিল ভাই, মানে একটা খরগোশ যেমন আমার কাছে আইলে না, ছোট বাচ্চার মতো কাঁচুমাচু হয়ে লেগে থাকতো, আর কইতো কি এই জায়গায় সব সুখ, আমি যে জায়গায় থাকি আমার ইমনের কাছে সব সুখ, এই স্মৃতিগুলো আমার মনে পড়তে থাকে, যে আমি এই মানুষটার লগে কেমনে পৌঁছারো না, আমি কেমনে উইটা যাব। যাই হোক ভাই, উঠতে হইব, একসময় আমি উঠি, ওর বাবা সারে সারে বাস সাজাইল, যারা বাস কবর টবর সাজায়, ওর বাবা কবরের মাটি দিল, মানুষ আমার সারা জীবন গেছে আমার আপন করে রাখবো, আমার ছাড়া কোনো দিয়ে যাইব না, আমার বলছে ধরে রাখতে পারো না, আর আজকে আমি সার্ধ পর্বে মানের মধ্যে মানুষটারে বাটি দিতে আসি, কিন্তু আমার করার কিচ্ছু নাই, আমার শেষ সময় কি কথাগুলো বলতো, ইমন পারবা না ধরে রাখতে, পারি নাই আমি, পারি নাই, দিলাম।
কত সালে তীব্রতা মারা গেল? কত সালে?
2015 সালের 9 রোজায়।
তার মানে তো মাত্র বছর খানেক সময় হলো।
মাত্র এক বছর।
এখন আপনার সময় কাটে কিভাবে?
এখন সময় কাটে একা একা। আমি, ওর কিছু স্মৃতি ছিল আমার কাছে, ওখান থেকে গ্রামবাসীর বা আত্মীয় স্বজনের মাধ্যমে, যেহেতু ওদের সাথে ভালো সম্পর্ক ছিল না, একটা সিনক্রেট হয়, ওখান থেকে আমি ফোন টোনটাই খাদে। তো এইভাবেই বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি এখন, ওর বাবা আমার বলছিল যে তুমি যদি কোনোদিন যাইতে চাও, মানে ওদের ওখানে কথা বলছে।
আপনি নিঃসন্দেহে এখনো তীব্রতার স্বপ্নেই আছেন, ওকেই ভালোবাসেন
100%।
এবং এর মাঝখানে এরকম হয়নি যে মনে হয় না যে এটা তো এক ধরনের নিঃসঙ্গতা, চোখে দেখেন না, বন্ধু বান্ধব বলতে কেউ নেই, যে মানুষটা পথ দেখাতো সেই মানুষটাও দূরে চলে গেল, এই মানুষটাকে মাঝে মাঝে অসহ্য মনে হয় না যে এই জীবনটা নিয়ে আসলে চলা খুব মুশকিল?
আমি 2 বার সুইসাইড করার চেষ্টা করছি জীবনটা নিয়ে, বাট ভাগ্যবিধাতা আমারে কোন কোন মানে কিভাবে বাঁচায় রাখলো সেটা আমি জানি না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের ইমন। ইমন আমাদের ফেসবুকে কানেক্টেড আছে, যারা ওর সঙ্গে যোগাযোগ করতে চান আমাদের এই পেজটি থেকে যোগাযোগ করতে পারবেন, facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, facebook.com/kibriya.rj। পেজটিতে এসে আপনারা লাইক দেবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই পেজটির মেম্বার হয়ে যাবেন। কিছুই বলার নেই প্রিয় শ্রোতা, কিছু কিছু সময় থাকে যখন আসলে কিছুই বলার থাকে না। শুভকামনা থাকছে আপনার জন্য, এই মরণঘাতী ব্যাধি এটা যেন সৃষ্টিকর্তা কাউকে না দেন।
আমার মতো কষ্ট যেন পায় না।
Close Up presents Hello 8920 Close Up. The closer, the better.